ঠিক আছে, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ভাই নেভিল। শুভ সকাল বন্ধুরা, সকাল না সন্ধ্যা তা জানার জন্য আমাকে মাঝে মাঝে একবার বাইরে দেখতে হয়। ঠিক আছে, আমি আজ সকালে এখানে এসে খুশি, এটা উষ্ণ, আর আপনারা অবশ্যই একটি উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। আমাদের আর বসন্ত নেই, আমাদের এখানে গ্রীষ্ম এবং শীত রয়েছে, তাই না? সবকিছু পরিবেশনের বাইরে বলে মনে হচ্ছে কোনো না কোনো ভাবে। ঠিক আছে, আমার দেরি কেন হয়েছে? আমি ঘর পরিষ্কার করেছি, আর আমি আজ সকালে ভাঁজ করতে অসমর্থ এবং ব্যথায় ছিলাম, আর আমি প্রচুর দেরি করে উঠলাম। কিন্তু আমি বুঝতে পারিনি একজন মহিলার এত কাজ থাকে, তাদের তিনটি শিশুকে প্রস্তুত করতে হয় আর তারপর রবিবারের স্কুলে আসতে হয়, ও আমার অনেক কিছু করার আছে। আমি যা ভেবেছিলাম তার চেয়ে বেশি কিছু করার আছে, আর আমি ভেবেছিলাম ঠিক আছে, এখন গত সন্ধ্যায় কাজ করছিলাম, আর আমি সুসমাচার প্রচারের ক্ষেত্র থেকে এসেছিলাম ঘর পরিষ্কার করতে সাহায্য করার জন্য। আমি অনুমান করি শ্রমকে ধরে রাখা কি কঠিন নয়? আমি সপ্তাহে $35 অফার করেছিলাম শিশুটিকে দেখার জন্য, আর কেউ এটা করবে না। কিছুদিন আগে একজন ব্যক্তি এখানে কাগজে একটি লেখা লিখেছিলেন, অবশ্যই এটি এর সাথে যায় না, বললেন তিনি এখানে ছিলেন একজন রাজনীতিবিদ এখানে ক্যান্টাকিতে, বললেন যে তিনি দুইবার সেনাবাহিনীতে ছিলেন, তিনি তিনবার আহত হয়েছিলেন একজন নায়ক হিসাবে, তিনি পাড়ায় একজন নাগরিক ছিলেন, তিনি অনেক কাজ করেছিলেন, দুটি শিশুর জীবন উদ্ধার করেছিলেন, একটি খাড়ি থেকে এবং অন্যটি অন্য কিছু থেকে, তাকে যা করতে হয়েছিল তা ভুলে গিয়ে, আর অবশেষে তিনি ভাবলেন ঠিক আছে, সেই পাড়াটিকে সঠিক রাখতে হবে, তিনি একটি অফিসের জন্য দৌড়াবেন, আর যখন তিনি করেন 100,000 লোকের মধ্যে তিনি 5টি ভোট পেয়েছিলেন। তিনি শেরিফকে জিজ্ঞাসা করলেন যে তিনি একটি করাত কাটা শটগান পেতে পারেন কিনা, তাকে পাড়া থেকে বেরিয়ে আসতে সাহায্য করার জন্য বললেন, এমনকি শহরের আশপাশে বসবাস করা বিপজ্জনক ছিল, তাকে শহর থেকে বেরিয়ে যেতে সাহায্য করার জন্য তার পর্যাপ্ত বন্ধু ছিল না। এটা আমেরিকান কৃতজ্ঞতা, কিন্তু তাই না? সেটা ঠিক, আমেরিকাতে আপনি যত বেশি করবেন আপনার কাছে তত বেশি আশা করা হবে, সেটা ঠিক, আপনার কাছ থেকে আরো বেশি আশা করা হবে। ঠিক আছে, আমি আজ সকালে আমার প্রশংসা ব্যক্ত করতে চাই, গির্জাটি কতটা পরিষ্কার এবং সুন্দর দেখাচ্ছে তার জন্য, আর যখন আমি উপরে আসি চলাচলের জন্য তারা সেখানে একটি দরজা করেছে, তাই এটা সত্যি চমৎকার যারা এখানে ট্রাস্টি বোর্ডে আছেন এবং এটিকে উদ্বুদ্ধ করতে সাহায্য করেছেন। এটি অবশ্যই খুব সুন্দর ছিল আর এটি একটি সুন্দর পরিষ্কার কাজ। আমি মনে করি ভাই হল, যদি আমি ভুল না করে থাকি, তিনি এটা করেছেন, এটা খুব সুন্দর কাজ। এখন একটু দেরি হয়ে গেছে, কিন্তু আপনারা জানেন হোলিনেস লোকেরা কেমন। দেখুন, এর কোনো নির্দিষ্ট সময় নেই, আমাদের আছে কি ভাই স্লাটার, ভাই ডিটসম্যান, ঠিক সবকিছু যেমন আমরা এটি গ্রহণ করি। দক্ষিণে চমৎকার সভা পেয়েছি, কিন্তু আমি মাত্র কয়েকদিন আগে কথা বলতে পেরেছিলাম। আমি 4 মাস প্রচার করেছি ক্রমাগত, আর আমার কাছে পর্যাপ্ত কণ্ঠস্বর ছিল না, এমনকি ফিসফিস করার জন্য আমাকে আমার স্ত্রীর সাথে এক ধরনের অঙ্গি ভঙ্গি করতে হয়েছিল। আপনারা জানেন আমার কি প্রয়োজন, আর এটা এক ধরনের। আর তারপরে এখানে ফিরে এসে, যেখানে আমাদের এই অসহনীয় আবহাওয়ার কিছু ছিল, কেন একদিন ঠান্ডা এবং পরের দিন গরম, আমার একটি বাস্তবিক পুরনো ধাঁচের জ্বর হয়ে যায়, আর আমি কয়েকদিন আগে উঠেছিলাম, আবার শুরু করলাম। আর তাই আমরা ভালো, প্রভুর কাছে কৃতজ্ঞ, যদিও আমাদের প্রতি তার সমস্ত মঙ্গল এবং করুণার জন্য, আর তিনি কতটা আমাদের প্রতি মঙ্গল ছিলেন। সেখানে চমৎকার সভা হয়েছিল আর প্রভু আমাদেরকে অত্যাধিক আশীর্বাদ করেছিলেন প্রচুর পরিমাণে। আর গত রাতে মধ্যরাতের কাছাকাছি ভাই উড আমাকে তার বাড়িতে ডেকেছিলেন, আর ভাই অর্গান ব্রাইট ফোনে চান যেন আমি সুইজারল্যান্ডে যাত্রা শুরু করি, সুতরাং একজন বৃদ্ধের জন্য এটা খুব বেশি হয়ে যাচ্ছে। সুতরাং এখন আমাদের পরবর্তী সভা আগামী মাসের 11 তারিখে শুরু হবে ইন্ডিয়ানাপলিসের ক্যাডল ট্যাবারনাকেলে 11 থেকে 15 তারিখ পর্যন্ত, আর তারপর সেখান থেকে ইন্ডিয়ানাপলিস থেকে মিনিয়াপলিসে খ্রিস্টান বিজনেসম্যান। এখন আমি মনে করি ভাই নেভিল আমাকে ডেকেছিলেন, আর আমি দেখাতে চেয়েছিলাম আমার, তিনি এবং নেভিল ত্রয়ীর কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমার জন্য সেই অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য সেখানে এসেছিলেন এবং গান গেয়েছিলেন। আমার গতদিনের আগের দিন ছিল, আর আমি ভাই নেভিলকে জিজ্ঞাসা করলাম, অন্য কোনো গায়ক ছিল না, শুধু লিডিক পরিবার, যখন মিস্টার লিডিক হোম টু গ্লোরি গেয়েছিলেন, আর আমি অবশ্যই, যদি তার পুত্র, আমি তাকে এখানে দেখতে পাই না, আর আমি পরে জানতে পারি যে এটি একটি পালক পুত্র ছিল, এই জেনে যে তার বাবা মারা যাচ্ছেন অরক্ষিত, আমাকে নিতে বাড়িতে দৌড়ে আসেন, আগে তিনি আর তার পিতা মারা যাওয়ার আগে রক্ষা পেয়েছিলেন। তাই সবচেয়ে বড় কাজ যা ছেলেটি করেছে, যাওয়ার আগে তার পিতার জন্য কাউকে প্রার্থনা করার জন্য নিয়ে আসা, আর নেভিল ত্রয়ী নেমে এসে তাদের জন্য খুব সুন্দর গান গাইলেন। আর তাই ভাই নেভিল আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি আজ সকালে এবং আজ সন্ধ্যায় প্রচার করব কিনা। তাই আপনারা লক্ষ্য করুন, শাস্ত্র বলে প্রাচুর্য সহকারে যাচনা করো, তাই ভাই নেভিল অবশ্যই এই বিষয়গুলির উপর শাস্ত্রীয় খুব বেশি। আর তাই আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। এখন আমি আজ সকালে বলেছি, যেহেতু এটি মাতৃ দিবস আর আমরা ছোট বাচ্চাদের সাথে কথা বলতে চাই, আমি ভেবেছিলাম আজকের সকালটা ছোট বাচ্চাদের জন্য ভালো সময় হবে। এখন আমি মনে করি যে মাতৃ দিবসে এখন পৃথিবীতে আর কিছুই এত মধুর নেই যা আমরা জানি একজন প্রকৃত মায়ের চেয়ে। ঈশ্বর তার সাহসী আত্মাকে আশীর্বাদ করুন, একজন প্রকৃত মা। কিন্তু আমরা আজ অনেক বিকল্প পেয়েছি, যাকে মা বলা হয় সেটা মা নয়। তারা শুধু নারী যাদের সন্তান আছে কিন্তু মা নয়। একজন পুরনো ধাঁচের মা হলেন যিনি তার পরিবারের যত্ন নেন, আর এই লাউঞ্জ এবং নাচের জন্য সাহিত্য নন এবং সারা রাত ধরে ধূমপান মদ্যপান ভিতরে আসা, সে মায়ের সে পবিত্র নামের যোগ্য নয়। সে কেবল একজন মহিলা, এটাই সব। সে একটি সন্তান লালন পালন করছে কিন্তু একজন মা নয়, কারণ মা এর একটি ভিন্ন অর্থ আছে। এখন আমি মনে করি আপনি যদি এখন মাতৃ দিবসে, আমি নিজেকে ভালোভাবে প্রকাশ করতে চাই, আমার সেখানে একজন বৃদ্ধ ধূসর চুলযুক্ত মা রয়েছেন আমার স্বয়ং, আর আমি মনে করি একদিন ঠিক আছে, কিন্তু প্রতিটি দিন একটি মাতৃ দিবস হওয়া উচিত, বছরের শুধু একবার নয়। আর যে কারণে এই মাতৃ দিবসের বিষয়গুলি এখন চলছে, আর আমি দেখতে পাচ্ছি আমরা অল্প কিছু পেয়েছি, আর আমরা সবাই একে অপরের পরিচিত, আমরা বাড়ির লোকেরা, আর সেই কারণেই আমরা এইভাবে কথা বলতে যাচ্ছি। আমি মনে করি যে একজন মাকে প্রতিদিন একইভাবে সম্মান করা উচিত, এটা ঠিক, একজন প্রকৃত মা। আর কিন্তু এই দিনটিকে তারা মাতৃ দিবস বলে। পৃথিবীতে কিছুই নয় কিন্তু একটি বড় বাণিজ্যিক অর্থহীনতা, শুধু অর্থের জন্য লোকদের নিষ্কাশন করা, আর এটা মায়ের জন্য একটি অপমান। একটি মাতৃ দিবস বছরে একবারের জন্য, ঠিক আছে, আমরা তাকে দেখতে যাই না, কিন্তু আমরা তাকে একগুচ্ছ ফুল পাঠাবো আর সেটা সমাপ্ত হয়ে যায়, সেটা মা নয়। একজন প্রকৃত মা হলেন একজন মহিলা যিনি আপনাকে বড় করেছেন, আর আপনি তাকে ভালোবাসেন, আর আপনি তাকে দেখেন, আর তার সাথে সবসময় কথা বলেন, আপনি সারাক্ষণ তার কাছে আপনার ভালোবাসা প্রকাশ করেন, বছরে শুধু একদিন নয়। কিন্তু আমি আমার ছোট নাটক শুরু করার ঠিক আগে আমি এটি প্রকাশ করতে চাই এবং পুনর্নবীকরণ করতে চাই। আপনাদের মধ্যে কেউ কেউ, আপনাদের মধ্যে অনেকে মারা গেছেন এটি তৈরি হওয়ার পর থেকে, তাদের অনেকেই চলে গেছেন। এটা 1933 খ্রিস্টাব্দে ছিল। আপনারা কি কয়েক রাত আগে কাগজে দেখেছেন যেখানে সেই মহিলা সেই ব্যক্তিকে হত্যা করেন, তাকে তার ড্রাইভওয়েতে ফেলে দিয়ে গাড়ি নিয়ে তার উপর দিয়ে সামনে পিছনে করতে থাকে যতক্ষণ না সে তাকে রাস্তার উপর চূর্ণ করে দেয়, আর তারপর বলল, সেই উকিল এবং আরো অনেকে বললেন, এটা কি আপনার বিবেককে দোষী করে না? সে বলেছিল, মহিলাদের সঙ্গে যেভাবে আচরণ করা হয় তাতে ঈশ্বর আর আমি ক্লান্ত হয়ে পড়ছি। হ্যাঁ, সে একটি দেবী, সেটা ঠিক, ক্লান্ত হয়ে পড়ছি। এই জাতি কত নিচে নামতে পারে, আমি ভাবছি ঐশ্বরিক বিচার ছাড়া আমরা কতদূর যেতে পারি। ঈশ্বর আর আমি, যদি ঈশ্বর দোষী হন, এই সমস্ত আজেবাজে কথা তার উপর চাপিয়ে দেওয়া হয়, তবে তিনি ঈশ্বর হতেন না, এটাই সব। ঈশ্বর আর আমি, আমার এ ধরনের সঙ্গে ঈশ্বরের কিছুই করার নেই। আশ্চর্য হই যখন সে যন্ত্রণার মধ্যে থাকবে, তখন সে এই বিষয়ে কি ভাববে। আমেরিকা, এখন আপনাদের মনে আছে, যদি আপনার কাছে এটি লেখা না থাকে তবে এটি লিখে রাখুন, এটা আমার ভবিষ্যৎবাণী। দেখুন, 1933 খ্রিস্টাব্দে যখন আমরা এখানে সভা করছিলাম, যেখানে পুরনো, আমি বিশ্বাস করি চার্চ অফ ক্রাইস্ট এখন সেখানে আছে, এটা পুরনো ছিল, এটা ঠিক এখানে, ভাই নেবিল সোজা নিচে, চার্লি কার্ন সেখানে থাকতেন, এখানে মেগস এভিনিউতে অনাথ আশ্রমে 1933 খ্রিস্টাব্দে আমি সবে মাত্র একটি 1933 ফোর্ড ক্রয় করেছিলাম, আর আমি সেই সকালে এটি প্রভুকে উৎসর্গ করেছিলাম, আর বাড়ি থেকে বের হওয়ার আগে আমি একটি দর্শন দেখেছিলাম। আমি এটা লিখেছি, পুরনো হলুদ কাগজ এখনো একটি বাইবেলে অপেক্ষা করছে, আমি শেষ সময় আসতে দেখেছি। আর আপনারা কতজন মনে করতে পারেন সেখানে একটি 33 সনের গাড়ি দেখতে কেমন ছিল? ও, এটা এইভাবে বাইরে লম্বা হয়ে গিয়েছিল আর পিছনের দিকে উঠে গিয়েছিল, আর অতিরিক্ত টায়ারটি ঝুলানোর জন্য কেটে ফেলা হয়েছিল। আমি একটি দর্শন দেখেছিলাম যে প্রভুর আগমনের আগে সেই গাড়িগুলি ডিমের মতো দেখতে হবে। কতজন সেই ভবিষ্যৎ বাণীটি মনে রেখেছেন? এখানে কি কেউ বাকি আছেন? ভাই শেওয়ার্ড চলে গেছেন, আর আমি অনুমান করি এটা ছিল 1933 খ্রিস্টাব্দ যখন আমরা এখানে সভা করছিলাম। আমি অনুমান করি তাদের প্রায় সবাই এখন চলে গেছেন তখন থেকে। আর আমি ভবিষ্যৎবাণী করেছিলাম আমেরিকা নারী তাদের এক নম্বর ঈশ্বর হবেন, এটা তাই, সবকিছু হলিউডের মতো ফ্যাশন করা হয়েছে। FBI ফাইল থেকে আমার কাছে এমন কিছু জিনিস আছে যা আপনাকে চমকে দেবে, শুধু আপনাকে বলার জন্য, ঠিক যেখানে, আর এই চলচ্চিত্র তারকাদের কেলেঙ্কারি, সেখানে তাদের একজনও নেই, খুব কমই, কিন্তু তারা পতিতা। আর FBI সম্প্রতি এটি প্রকাশ করেছে, আমি তাদের নিজস্ব ফাইল থেকে এটা পেয়েছি, আর তাই তারা সবাই বাইরে বসবাস করছে, এমনকি এই চলচ্চিত্র তারকারা, যেখানে সে প্রমাণ করেছিল তারা ভিতরে গিয়ে তাদের তুলে নিয়েছিল। পুরুষদের সঙ্গে বসবাস, প্রতি রাতে $25 আর $50 একজন পুরুষ, সকলে উপরে এবং নিচে, হলিউডে এবং সর্বত্র, সেখানে ব্যক্তিগত গৃহে এবং পুরুষরা সেখানে যেখানে, তারা তাদের এই লোকদের কাছে পাঠাত। আর এটাই আমরা দেখি টেলিভিশন আর এখানে এই পর্দায় এবং জিনিসগুলিতে। আর আমাদের সন্তানদের এটিকে একটি দেবী বলতে দিন, আর তারপর সেটিকে মা বলে ডাকবে। সেটি মা হওয়ার থেকে অনেক দূর, সেটা নোংরামি, ঠিক তাই, কিন্তু তবুও তারা দিনের গতি নির্ধারণ করে। আমরা তাদের করতে দিই, তারা যে ধরনের পোশাক পরিধান করে, আমেরিকান মহিলাদের ঠিক তাদের মতো পোশাক পরতে দেখুন, এবং সবকিছু নিশ্চিত। আর আমেরিকার ঈশ্বর হলেন নারী, যেহোবা নয়, তারা সেটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এখন মা নয়। এখন এটি এক পাশে রাখুন, সেটি একটি পবিত্র বিষয় যা আমরা বলতে যাচ্ছি, কিন্তু আমি নারী বলতে চাইছি। আর মনে রাখবেন, আমি ভবিষ্যৎবাণী করি যে বৃহৎ পূর্ণ ধ্বংসের আগে, যা আমি বলি না, প্রভু আমাকে এই কথা বলেছেন, কিন্তু আমি বিশ্বাস করি এখন অথবা সেই সময় 77-এর মধ্যে কিছু ঘটবে, এটা এই সময়ে আসতে পারে, কিন্তু এখন থেকে 77-এর মধ্যে আমি ভবিষ্যৎবাণী করছি যে হয় একটি বৃহৎ ধ্বংস অথবা সমগ্র পৃথিবীর সম্পূর্ণ বিনাশ। এখন থেকে 77-এর মধ্যে আমি এটি ভবিষ্যৎবাণী করেছিলাম। 1933 খ্রিস্টাব্দে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম যে মহিলারা নীতিভ্রষ্ট হতে থাকবে এবং জাতির ক্রমাগত পতন ঘটবে, আর তারা মায়ের সাথে ঝুলতে থাকবে অথবা মায়ের মতো এইভাবে যতক্ষণ না তারা হয়ে যায় একজন মহিলা, একজন দেবী হয়ে যায়। আর কিছুক্ষণ পরে যে আমেরিকা একজন মহিলা দ্বারা শাসিত হবে, এটি চিহ্নিত করুন এবং দেখুন এটি ঠিক কিনা। একজন মহিলা আমেরিকায় রাষ্ট্রপতি বা অন্য কিছু বড় উচ্চ ক্ষমতার স্থান গ্রহণ করবে। যখন আমি সম্মানের সাথে এটি বলি, মহিলারা যখন একজন মহিলা রান্নাঘর থেকে বের হন, তিনি তার স্থান থেকে বাইরে থাকেন, সেটা ঠিক, সেখানে যেখানে সে অন্তর্গত, এর বাইরে তার কোনো স্থান নেই। আর এখন আমি তাদের প্রতি কঠোর নই, কিন্তু আমি শুধু বলি সত্য কি এবং বাইবেল যা। আগে পুরুষ গৃহের প্রধান ছিলেন, কিন্তু সেটা বাইবেলের সময়ে ছিল, সে আর নেই, সে পুতুল অথবা সে একজন অথবা সন্তান পালনকারী অথবা অন্য কিছু। আর এখন না, তারা কুকুরের যত্ন নিতে চায়, জন্ম নিয়ন্ত্রণ করতে চায়, আর একটি ছোট কুকুরকে সারাক্ষণ তাদের কোলে রাখে যাতে সে সারা রাত বাইরে যেতে পারে। আমি মায়ের কথা বলছি না, ঈশ্বর তাদের আশীর্বাদ করুন, এটাই এখন জাতিকে একত্রিত করে অর্ধেক পথ। একজন বাস্তব ভালো পবিত্র ঈশ্বর পরিত্রাণ প্রাপ্ত মা, সেটা ঠিক, কিন্তু লজ্জার বিষয় যে আমাদের নারীরা কতটা অবনমিত। আমি কাগজ থেকে একটি টুকরো বের করেছিলাম, আমি এই শেষ বিশ্বযুদ্ধের পরে কেটে রেখেছিলাম, 2 নম্বর, যেটি বলেছিল আমেরিকান মহিলাদের নৈতিকতা কোথায় হারিয়ে গেছে, যে 6 মাস বিদেশে থাকার পর 5 জনের মধ্যে 4 জন সৈন্য তাদের স্ত্রীদের থেকে তালাকপ্রাপ্ত হয়েছিল, আর তারা অন্য কাউকে বিয়ে করেছিল, এমনকি তারা বিদেশ থেকে ফিরে আসার জন্য অপেক্ষা করতে পারেনি। সেখানে সৈন্যরা যুদ্ধক্ষেত্রে মারা যাচ্ছে। যে ব্যক্তি এটা করে সে মা, সেই পবিত্র নামে অভিহিত হওয়ার যোগ্য নয়, না, এটা নয়। তাই আমাকে সবসময় নারী বিদ্বেষী বলা হয়েছে, কিন্তু আমি নই। আমি মনে করি একজন মহিলা বিস্ময়কর আর একজন মা বিশেষ করে, কিন্তু তারা তাদের স্থানে হওয়া উচিত এবং পুরুষের স্থানে নয় আর ঈশ্বরের স্থানে নয়। আর আজ সকালে আমি একটি হোলিনেস চার্চকে বলতে শুনেছি যে একজন মা স্বর্গের তারাদের শাসন করেন, আর এই সব আমি কল্পনা করতে পারি ক্যাথলিকরা কুমারী মরিয়মের উপর এটা করছে এবং এরকম আরো অনেক কিছু, যা সেই মৃত মহিলাদের উপাসনা করার জন্য সেন্ট সিসিলিয়া এবং এরকম সকলে, যা আধ্যাত্মবাদের সর্বোচ্চ রূপ, এটাই সব। মৃতদের কাছে যা কিছু সুপারিশ করে তা হলো আধ্যাত্মবাদ। সুতরাং ঈশ্বর এবং মানুষের মধ্যে একজনই মধ্যস্থকারী আছেন, আর তিনি হলেন খ্রিস্ট যীশু, সেটা ঠিক, অন্য কোন সন্ত নয়। প্রভু যীশু খ্রিস্টের বাইরে কিছুই নেই, একমাত্র তিনি ঈশ্বর এবং মানুষের মধ্যে মধ্যস্থকারী। কিন্তু যখন আমি গির্জাগুলিকে দেখি, এমনকি বেদের পিছন থেকে সমস্ত পবিত্রতা খ্রিস্টের কাছ থেকে নিয়ে এবং মাকে দিয়ে দেওয়া সমস্ত পবিত্রতা নিয়ে তারপর সেগুলি শুরু হয় এবং আপনি সেখানে, তাই, কিন্তু সেখানে একজন প্রকৃত মা বাকি আছেন, ঈশ্বর প্রশংসা হোক। ঠিক যেমন আপনি যখন একজন ভণ্ডকে দেখেন, সেখানে প্রকৃত খ্রিস্টান রয়েছেন যিনি সত্যি জীবনযাপন করেন, যেখানে আপনার কাছে একটি স্বপক্ষে আছে, আপনার কাছে একটি বিপক্ষে আছে, সেটা একদম ঠিক। আর এখন এই ধরনের মা এবং এই ধরনের সন্তান, আমরা এখন বাইবেলের থেকে কথা বলতে চাই। এখন আমি ভাবছি আজ সকালে আমরা কতজন ছোট ছেলে এবং মেয়েকে এখানে পেয়েছি। আপনি যদি গতকাল ভাই নেবিলের সম্প্রচার শুনে থাকেন, আমি আপনাদের সাথে কথা বলার সময় কতজন ছোট ছেলে এবং মেয়ে এখানে এসে সামনের আসনে বসতে চান, আপনি কি এখানে আসতে চান? এখানে 1, 2, 3, 4, 5টি আসন আছে, একটি এখানে, 6টি, আর এখানে কিছু ছোট আসন। আপনারা কি সামনে আসতে চান? আপনাদের কিছু ছোট বন্ধুরা আপনাদের মা ছাড়া থাকতে পারেন এবং এখানে আসতে চান, আপনারা স্বাগত, মায়েরা আসেন। ও, তারা রবিবারের স্কুল রুমে আছে, ঠিক আছে, সেটা ঠিক আছে, আমরা কয়েক মিনিট অপেক্ষা করব। আর কথা বলতে থাকবো, আর তারা কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে আসবে, আর আমরা চারপাশে জড়ো হব, কালো এবং বাদামি এবং নীল চোখ এখানে, আর তাদের প্রত্যেকের সাথে কথা বলবো। এখন কতজন প্রভুকে ভালোবাসেন বলুন, আমেন, ঠিক আছে। এখন আমি মা এবং শিশুদের সাথে কথা বলতে চাই, আর এটি তাদের জন্য নির্দেশিত। আজ রাতে যদি প্রভু চান, আমি যিশুর প্রথম অলৌকিক কাজ সম্বন্ধে কথা বলতে চাই, আর এটা কিভাবে করা হয়েছিল এবং কোন শক্তি দিয়ে, আর যখন তিনি তার কাজ করেছিলেন তখন তিনি কি করেছিলেন। কতজন জানেন তিনি প্রথম অলৌকিক কাজটি কি করেছিলেন, এটা বলুন সকলে একসাথে। জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন, সেটা ঠিক প্রথম অলৌকিক কাজ যা তিনি করেছিলেন। এখন যদি প্রভু চান, আমি যখন অধ্যয়ন করছিলাম আজ সকালে, এটা আমার মাথায় আসে, আমি দেখতে পাচ্ছি আমরা আমাদের ভালো বন্ধু মিস্টার এবং মিসেস ইয়াকারকে পেয়েছি, আমি বিশ্বাস করি। আজ সকালে যখন আমি পোস্টে এইভাবে ঘুরেছিলাম তখন আমি তাদের লক্ষ্য করেছিলাম। অন্যদিন আমি একটি পরীক্ষা নিলাম, আমাকে বিদেশি দায়িত্ব সম্পর্কে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হতো, আর যখন আমি বাইরে আসি আমি মিস্টার এবং মিসেস ইয়াকারকে ছাড়া কার সাথে দেখা করেছি। সেখানে অফিসে বসেছিলেন ডাক্তার শিন লুইসভিলে, একজন খুব ভালো খ্রিস্টান ভাই। আমি আপনাদের বলছি, আমি সত্যি সেখানে একজন সত্যিকারের মানুষের সাথে দেখা করেছি, একজন সত্যিকারের ব্যক্তি যিনি ঈশ্বরকে বিশ্বাস করেন এবং সেখানে তার বিশ্বাস রাখেন। আপনি কি জানেন, আমি আপনাকে বলবো, আমি প্রচারকদের চেয়ে বেশি ডাক্তারদের ঐশ্বরিক আরোগ্যদানে বিশ্বাসী খুঁজে পাই, সেটা ঠিক। আপনি তাদের সাথে কথা বলুন, বললেন নিশ্চয়ই। আর যখন তিনি যখন আমি বেরিয়ে আসতে শুরু করলাম, তিনি আমার হাত ধরে বললেন, ভাই ব্রানহাম, আপনি মানবতার জন্য বেশি করেছেন যা আমি কখনো করতে পারি। তিনি বললেন, সেটা ঠিক। বললেন, আপনি এমন লোকদের সাহায্য করতে পারেন যাদের আমি স্পর্শ করতে পারি না। বললেন, সেটা ঠিক। আমি বললাম, ঠিক আছে, অবশ্যই আপনি সেলাই করতে পারেন অথবা একটি হাড় স্থাপন করতে পারেন অথবা এই জাতীয় কিছু, কিন্তু ঈশ্বর আরোগ্য দান করেন। তিনি বললেন, সেটা ঠিক, আমেন। ও, আমি প্রশস্ত মনের বিচক্ষণ চিন্তাশীল লোকদের দেখতে পছন্দ করি। আমি অস্ত্রোপচার এবং চিকিৎসক এবং কাইরোপ্রাকটিক অস্টিওপ্যাথিক ঐশ্বরিক আরোগ্যকরণের কথা ভাবি, আর সবাই মিলে যদি এর মধ্যে কেউ কাউকে সাহায্য করতে পারে আমি তার জন্য আছি। আর যখন আপনি একজন ডাক্তারকে নেন এবং একজন প্রচারককে দোষারোপ করেন, প্রচারক একজন ডাক্তারকে দোষারোপ করেন এবং একজন অস্টিওপ্যাথ একজন শল্য চিকিৎসকের নিন্দা করেন, সার্জন একজন ডাক্তারের নিন্দা করেন, আপনি এটা কল্পনা করতে পারেন কোথাও কিছু স্বার্থপর উদ্দেশ্য রয়েছে, সেটা ঠিক। কারণ তারা প্রত্যেকেই প্রমাণ করেছে যে তারা কাউকে সাহায্য করে, সেটা একদম ঠিক। এখন বিষয় হলো, আমি মনে করি যদি আমাদের উদ্দেশ্য সঠিক হয় আর আমাদের হৃদয় মানুষের জন্য সঠিক হয়, আমাদের সকলকে আমাদের সহকর্মীর সাহায্য করার জন্য একটি সহজীবন করার জন্য একসাথে কাজ করা উচিত, আর তখন আপনার উদ্দেশ্যগুলি নিঃস্বার্থ, ঈশ্বররাই প্রশংসা করা যিনি অবাধে সবকিছু দেন, আমেন। হ্যাঁ মহাশয়, ও, আমাদের কোথাও কোনো স্বার্থপরতা থাকা উচিত নয়, এটা নিখুঁত হওয়া উচিত। যদি কাইরোপ্র্যাকটিক এটিকে সাহায্য করতে পারে এবং অস্টিওপ্যাথিক এটিকে সাহায্য করতে পারে, অস্ত্রোপচার এটিকে সাহায্য করতে পারে আর অন্য কিছু তাকে সাহায্য করতে পারে, আসুন তাদের সকলের জন্য প্রার্থনা করি, আমেন, যে ঈশ্বর তার প্রিয় লোকদের সুস্থ এবং সুখী হতে সাহায্য করবেন। কারণ আমাদের এখানে থাকার জন্য খুব বেশি সময় নেই, মাত্র কয়েকদিন, আর আমরা রাস্তায় আছি, অন্য কোথাও চলে যাব। তাই আমরা যা করার চেষ্টা করছি তা হলো জীবনকে একটু সহজ করে তোলা, যাতে আপনি এখানে থাকাকালীন আরো ভালো সময় কাটাতে পারেন, আমেন। এখন এই বিষয়ের উপর আসুন আমরা বাইবেল খোলার আগে আমাদের মাথা নত করি এবং আমাদের ত্রাণকর্তার সাথে কথা বলি। আমাদের দয়ালু স্বর্গীয় পিতা, আমরা আজ সকালে আপনার উপস্থিতিতে নম্রভাবে এসেছি, আর প্রভু যীশু খ্রিস্টের জন্য পৃথিবীতে যা কিছু ছিল অথবা যা কিছু হবে সেই সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কারণ তিনি সেই ব্যক্তি যিনি মানুষ এবং ঈশ্বরকে একত্রিত করেছেন এবং আমাদের মতো দরিদ্র অযোগ্য অধার্মিক বহিরাগত লোকদের মিলিত করেছেন ঈশ্বরের থেকে দূরে নির্বাচনের দ্বারা। আমাদের নিজেদের, আমরা আমাদের নিজস্ব পছন্দ নিয়েছিলাম এবং তার কাছ থেকে দূরে চলে গিয়েছিলাম, আর তিনি এত ভালো যে তিনি আসেন, এবং যখন আমরা ঈশ্বরের নিকটে অপছন্দ ছিলাম, যখন আমরা পাপী ছিলাম ঈশ্বর থেকে দূরে, তিনি আমাদের পিতার সাথে পুনরায় মিলিত করেন তার নিজের রক্তপাতের মাধ্যমে। আমরা তার জন্য আপনাকে কত ধন্যবাদ জানাই, আর আজ একজন মধ্যস্থকারী হিসেবে দাঁড়িয়ে আছেন ঈশ্বর এবং মানুষের মধ্যে একমাত্র একজন যিনি ঈশ্বরের উপস্থিতিতে প্রার্থনা করতে পারেন তার নিজের রক্তের মঞ্চের মাধ্যমে, যা তিনি পৃথিবী থেকে মহিমার জন্য বাহিত করেছিলেন। এই পৃথিবীতে আসেন একটি খামারের ভিতর দিয়ে, একটি জাপাত্রে জন্মগ্রহণ করেন, মৃত্যু দণ্ডের মাধ্যমে পৃথিবীর বাইরে চলে যান। পৃথিবী তাকে চায়নি, স্বর্গ তাকে গ্রহণ করতে পারেনি, কারণ তিনি একজন পাপী ছিলেন, আমাদের পাপ তার উপর ছিল, পৃথিবী তাকে চায়নি। তারা তাকে প্রত্যাখ্যান করেছিল, এমন ব্যক্তির থেকে দূরে থাকো, এমনকি তার এমনকি জন্মের স্থানও ছিল না, অথবা মৃত্যুর স্থানও ছিল না, আর তিনি স্বর্গ ও পৃথিবীর মাঝখানে ঝুলেছিলেন। স্বর্গ তাকে গ্রহণ করতে পারেনি এবং পৃথিবীও তাকে গ্রহণ করতে পারেনি। আর তিনি মারা যান যেভাবেই হোক, আমাদের পাপ থেকে উদ্ধার করতে, আমাদের অসুস্থতা নিরাময় করতে। আমরা যখন পৃথিবীতে আছি তখন আমাদের আনন্দ এবং একটি সুন্দর জীবন যাপনের জন্য কি একজন ত্রাণকর্তা, ও আমরা তার জন্য আপনাকে কত ধন্যবাদ জানাই। হে ঈশ্বর, আমাদের হৃদয়ের প্রতিটি উপাসনা তার কাছে ঢেলে দেওয়া হোক, এবং একমাত্র তারই কাছে প্রতিটি সম্মান এবং প্রতিটি উপাসনা, আমাদের ঠোঁট অথবা আমাদের হৃদয় থেকে যা কিছু আসে এটা তার উপর স্থাপিত হোক, যিনি সকলের যোগ্য, যিনি একদিন সিংহাসনে অধিষ্ঠিত হন। তার হাতে পুস্তক নিয়ে স্বর্গে বা পৃথিবীতে কোনো মানুষ এমনকি পুস্তকের দিকে তাকানোর যোগ্য বা সক্ষম ছিল না, অথবা এর দ্বারা মোহর করা মুদ্রাগুলি খুলে ফেলার যোগ্য ছিল না। আর এই মেষ শাবক যাকে হত্যা করা হয়েছিল পৃথিবীর ভিত্তি, এসে তার হাত থেকে এটা নিয়ে নিলেন, মুদ্রাগুলি খুললেন এবং লোকদের কাছে বাক্যগুলি খুলে দিলেন। আর পিতা, আমরা আজ প্রার্থনা করি যে তার পবিত্র আত্মা আমাদের হৃদয়কে তার সমস্ত অন্ধকার থেকে সরিয়ে দেবেন, আমাদের জিহ্বাকে সমস্ত মন্দ থেকে মুক্ত করবেন, আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন এবং সমস্ত অন্ধকার দূর করবেন, এবং আজ সকালে আমাদের হৃদয়ে চলে আসবেন। আর বিশেষ করে এই ছোট শিশুরা, ঈশ্বর তাদের আশীর্বাদ করুন। যখন তারা আজ সকালে তাদের মায়ের সাথে এখানে বসে আছেন, ঈশ্বর, মাতৃত্বের জন্য আমরা আপনাকে কত ধন্যবাদ জানাই। প্রকৃত মহিলাদের জন্য এই সমস্ত অন্ধকার এবং মূর্তি পূজা এবং পৃথিবীর নোংরামি এবং কলুষতার মাঝে তবুও আমরা সত্যিকারের প্রকৃত মা পেয়েছি, তাদের জন্য আমরা আপনাকে কত ধন্যবাদ জানাই। তরুণ এবং বৃদ্ধ উভয় একইভাবে আমরা আপনাকে ধন্যবাদ জানাই পিতা, প্রকৃত মাতৃত্বের জন্য। আর আমরা প্রার্থনা করি ঈশ্বর যে আপনি তাদের আশীর্বাদ করবেন। দেখছি আজ সকালে এখানে বসে আছেন আমাদের অনেক ভাই ও বোন সাদা গোলাপ পরিধান করে অথবা সাদা কার্নেশন আর ফুল, যার অর্থ তাদের প্রিয় মা পর্দার অপর পার্শ্বে চলে গেছেন অন্যদিকে, মৃত নয় কিন্তু অনন্তকাল জীবিত। একদিন তারাও আসবে নদীর ধারে, আর সেখানে তারা তাকে আবার দেখতে পাবে অন্য পারে। অনেকের পরনে লাল গোলাপ, মা এখনো আছেন। আমরা এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। প্রার্থনা করি যে আপনি আমাদের একসাথে আশীর্বাদ করবেন যখন আমরা আপনার বাক্য অধ্যয়ন করি, কারণ আমরা খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। এখন প্রভু আপনাকে আশীর্বাদ করুন। আর আমরা আজ সকালে বাক্য পাঠ শুরু করি। এখন প্রথমে এই ছোট নাটকের আগে আমি মায়ের এবং ছোট বাচ্চাদের জন্য ভেবেছিলাম, আর তারা সম্ভবত আমার কথা শুনতে পাবে কারণ এই জিনিসটিতে বেশ আওয়াজ রয়েছে। আর আমি একটি ছোট নাটক দিতে যাচ্ছি কারণ আমি এখন আমার সভাগুলিতে লক্ষ্য করছি কখনো কখনো নাটক অনেক সাহায্য করে। আপনারা কি তাই মনে করেন না? ছোটরা এটা ভালো বোঝে। আমি বসে থাকা কয়েকটি ছোট উজ্জ্বল চোখের ছেলের দিকে তাকিয়ে আছি, এখন আমার দিকে তাকিয়ে আছে, যারা আগামী দিনের মানুষ হবে যদি আগামীকাল থাকে। আর এখন আমরা কোনো নাটক করার আগে অথবা অন্য কিছু যা গির্জায় চলছে তার বাইবেলের পটভূমি থাকতে হবে, আমেন। এটা বাইবেলের পটভূমি হতে হবে। প্রথমে আসুন আমরা সকলে মথি 16 অধ্যায় এবং 25 পদে যাই, আর আমরা এই পদগুলি পাঠ করব। প্রথমত যখন আমরা পাঠ করছি, প্রস্তুত হচ্ছি, হয়তো ততক্ষণে ছোটরা বেরিয়ে আসবে। এখন মথি 16:25 আমরা এটি পাঠ করি। কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তাহা হারাইবে, আর যে কেহ আমার নিমিত্তে আপন প্রাণ হারায় সে তাহা পাইবে। এখন এটি একটি খুব গুরুত্বপূর্ণ শাস্ত্র, আসুন আমরা সকলে মিলে সেটা পাঠ করি। আপনারা কি বলেন? সকলে, ছোট বাচ্চারা আর সকলে এখন একসাথে। কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তাহা হারাইবে, আর যে কেহ আমার নিমিত্তে আপন প্রাণ হারায় সে তাহা পাইবে। আপনারা জানেন, ছেলেরা এবং মেয়েরা, আর আমি জানি বড়রা এটা উপভোগ করবে ঠিক যেমন বাচ্চারা করবে, কিন্তু সেই বাক্যটি খুব গুরুত্বপূর্ণ। আর কিছু শাস্ত্র এত গুরুত্বপূর্ণ যে ঈশ্বর এটিকে 4 সুষমাচারের মধ্যে রেখেছেন, মথি, মার্ক, লুক এবং যোহন। কিন্তু এটি এত গুরুত্বপূর্ণ ছিল যে তিনি এটি সুষমাচারে 6 রেখেছেন। এটা 6 তার নিজের মুখ থেকে এসেছে, যিশুর। এখন মার্কে আমরা সেখানে ফিরে যাব, মার্কের 8 অধ্যায়ে এবং 34 পদ দিয়ে শুরু করব, আর আমি সেখানে কিছু পাঠ করব। আর আমি চাই আপনারা এখানে আবার লক্ষ্য করুন এর সামান্য ধারাবাহিকতার সাথে যেখানে যিশু এটি বলেছেন, আর মনে রাখবেন তিনি এটি সুষমাচারে 6 রেখেছেন, তাই এটি নিশ্চিত করবে। 2 একটি সাক্ষী, কিন্তু তিনি এটা তিনবার রেখেছেন দেখুন, তাই এটা নিশ্চিত যে আপনি এটা মনে রাখবেন। পরে তিনি আপন শিষ্যগণের সহিত লোকসমূহকেও ডাকিলেন, তিনি তাহাদের কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। এখন একজন অনুবাদক বলেছেন, তুমি তার ক্রুশ তুলে লও এবং প্রতিদিন আমাকে অনুসরণ করো। এখন 35তম পদ শুনুন, কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তাহা হারাইবে, কিন্তু যে কেহ আমার এবং সুষমাচারের নিমিত্ত আপন প্রাণ হারায় সে তাহা রক্ষা করিবে। বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ খোয়ায়, তবে তাহার কি লাভ হইবে? কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিতে পারে? এখন এই 35তম পদটি নেওয়া যাক এবং এখন এটি একসাথে উদ্ধৃত করা যাক, ঠিক আছে? এখন আসুন এটি একসাথে পাঠ করি। আমরা মার্ক 8:16 নিতে যাচ্ছি, এখন আসুন এটি একসাথে পাঠ করি। মার্ক 8:16, আমাকে ক্ষমা করুন, মার্ক 8:16:35, না আমি এখনো ভুল করেছি, মার্ক 8, ক্ষমা করবেন, মার্ক লিখিত সুসমাচার 8:35 পদ, এখন এটা চেষ্টা করা যাক, মার্ক লিখিত সুসমাচার 8:35 পদ, এখন আমরা এটা পেয়েছি, আসুন এটি পাঠ করি। কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তাহা হারাইবে, কিন্তু যে কেহ আমার এবং সুষমাচারের নিমিত্ত আপন প্রাণ হারায় তাহা রক্ষা করিবে। সেটি বিস্ময়কর। এখন আমরা আমাদের ছোট্ট গল্পটি নিয়ে এগিয়ে যাব এবং বাচ্চারা যখন আসবে তারা তাদের স্থান গ্রহণ করবে। আসন প্রদর্শকগণ, তাদের লক্ষ্য রাখুন শান্তভাবে, আপনারা দেখুন যদি আপনারা তাদের এখানে আনতে পারেন। যখন আমরা আমাদের গল্প বলি, আমরা এটিকে ভিত্তি করতে যাচ্ছি আজ সকালে একটি নাটকের উপর। আর আমি অনেক সময় এখানে কয়েকদিন আগে আমি ভাই এবং বোন উড আমার সঙ্গে ছিলেন, আমি বিশ্বাস করি সেখানে শেষ সভায়, আর আমি খ্রিস্টান বিজনেসম্যান ব্রেকফাস্টে কথা বলছিলাম, আর আমি শখের একটি ছোট নাটক বলেছিলাম শুকমোর গাছের উপর, আর যখন যিশু এসেছিলেন এবং কিভাবে সে একটি আবর্জনার পাত্র নিয়েছিল আপনারা জানেন, এবং এটি নাটকীয় ভাবে এবং যিশুকে দেখতে একটি গাছে উঠেছিল, ব্যবসায়ী গাছে বসে আছে আপনারা জানেন, যিশুর কাছ থেকে লুকিয়ে আছে, আর যিশু জানতেন না সে কোথায় আছে দেখতে আপনারা জানেন, আর তারপর সে বলেছিল, ও তারা আমাকে বলে সে মানুষটি সবকিছু জানে এবং ভবিষ্যৎবাণী করতে পারে আর জানে কোথায় মাছের মধ্যে মুদ্রা আছে, আমি এটা বিশ্বাস করি না। আর যিশু ঠিক সেই গাছের নিচে হেঁটে যান, আর সে বলল, ও তিনি আমাকে দেখতে পাচ্ছেন না, আমি একটি গাছের উপরে বসে আছি। যিশু থামলেন এবং উপরে তাকিয়ে বললেন, সক্কেও নেমে এসো। শুধু জানতেন না যে সে সেখানে আছে, কিন্তু তিনি জানতেন সে কে। তাই আমি মনে করি একটি ছোট নাটক কখনো কখনো বৃদ্ধ লোকদের সাহায্য করে, বৃদ্ধ ছেলে এবং মেয়েদের, তরুণদের মতোই। তাই এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, এটি শেষ হওয়ার পরে ভাই ব্রানহাম আপনি এই চরিত্র এবং নামের এই তথ্য কোথায় পেয়েছেন? তাদের মধ্যে কিছু আমাকে আমার ভালো বন্ধু ভাই বুথ ক্লিপবর্ন সাহায্য করেছেন, আর আরেকজন জোসেফাস, মহান ঐতিহাসিক, আর তারপরে ইতিহাসের বই যা আমি পড়েছি এই ঘটনার এবং আরো অনেক কিছু। আর এইভাবে আমি আজ সকালে নাটক যা দিতে যাচ্ছি তার জন্য আমি আমার তথ্য পাই এটির জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদের ছোটরা এখন বেরিয়ে আসছে এবং আজ সকালে এই গল্পটির জন্য যা আমরা দিতে যাচ্ছি। এখন তোমরা ছোট ছেলেরা এবং মেয়েরা, তোমরা যদি পারো যতজন চাও এখানে সামনে এসো। আমরা 5 বা 6টি আসন খালি পেয়েছি, তোমরা যদি এখানে আসতে চাও আমরা তোমাদের পেয়ে খুশি হব। তারা এখানে ছোট নাটকের জন্য ঠিক সময়ে এসেছে, আর এখন এভাবে আমি এই তথ্যটি পেয়েছি, আমি যেভাবে এটি খুঁজে পেয়েছি। কেউ হয়তো বাছাই করে বলতে পারে, ঠিক আছে আমি বাইবেলের সেই অংশটি এখনো পড়িনি, কিন্তু যদি আপনি পাঠ না করে থাকেন ইতিহাস এটি তুলে নিয়েছে, আপনারা দেখুন। তাই এটি সব একই গল্প, শুধুমাত্র এটি একটি ছোট নাটক আকারে দেওয়া। আর তাই এটাই যে আপনার ছোট ভাই, ও সে অবশ্যই আপনার মতো দেখাচ্ছে, আর সে ভালো ছেলে, আপনি শুধু বলতে পারেন সে, ঠিক আছে। এখন তুমি এখানে এসে এখানে বসতে চাও, সেখানে 2টি ছোট মেয়ে আছে অথবা 3টি ছোট মেয়ে আছে, আমার সেটি ঠিক আছে, সে সুন্দর। এখন আমি চাই আজ সকালে এই ছোট গল্পটি ছোট মেয়ে এবং ছেলেদের জন্য। মিসেস কলিংস, আমি বিশ্বাস করি যে আপনি সেখানে আছেন, আর সেই ছোট বোনটি, তুমি সেখানে যেতে চাও প্রিয় আর বসতে চাও? হ্যাঁ, আমি বিশ্বাস করি এখানে একটি স্থান আছে। যদি ভদ্রমহিলা তার পকেটবুক সরিয়ে নেন, আর তারপর ঠিক এখানে এখানে কয়েকটি আসন রয়েছে। আমি এখানে এই সকল ছোট ছেলে এবং মেয়েদের সামনে চাই যাতে আমি তাদের সাথে কথা বলতে পারি। এখানে এখানে আমাদের এখানে কিছু চেয়ার রয়েছে, আমরা চাই যে আপনি কিছু চেয়ার নিয়ে আসুন। হ্যাঁ মহাশয়, তাদের কিছু এখানে আমাদের সাহায্য করবে। সুতরাং আমরা চাই এটি কেবল এই ছোট ছেলেদের এবং মেয়েদের জন্য করা হোক। ও আমার, এটা কি ঠিক নয়? এখন সেটা আমি বিশ্বাস করি আপনাকে আরো কিছু আনতে হবে। ভাই নেভিল, আমি দেখতে পাচ্ছি আরো কয়েকজন নেমে আসছে, আর এখন সেটা ঠিক আছে। এখানে কতজন মা আছেন? আপনার হাত তুলুন। ও, এটা চমৎকার, এখন এটা ঠিক এবং সুন্দর। এখন যদি তোমরা পিছনে বসে থাকা ছোট মেয়েরা এখানে আসতে চাও, ঠিক এগিয়ে এসো। যদি তোমাদের মায়ের থেকে দূরে থাকার জন্য যথেষ্ট বয়স হয়ে থাকে আর মা তোমাকে এখানে নিয়ে আসতে চান, ঠিক আছে, তাকে এখনই আসতে বলুন। এটা মায়ের জন্য, ঠিক আছে? এখন আমি তোমাদের বলছি, বাচ্চারা, আমরা একটি পদ পাঠ করেছি। তোমরা সবাই কি আমার সাথে এটি উদ্ধৃত করতে চাও? তোমরা সবাই কি আমার সাথে এই পদটি উদ্ধৃত করতে চাও? এখন এটি মুথিলিখিত সুসমাচার পাওয়া যায় 16 অধ্যায় এবং 25 পদে আমরা যে বিষয়ে কথা বলতে যাচ্ছি। এখন এই ছোট্ট প্রতিটি ছোট ছেলে এবং মেয়ে, আজ সকালে আমার সাথে এটি উদ্ধৃত করো, বলো। মুথিলিখিত সুসমাচার 16 অধ্যায় 25 পদ। এখন তোমরা আমার সাথে উদ্ধৃত করো, কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তাহা হারাইবে, আর যে কেহ আমার নিমিত্তে আপন প্রাণ হারায় সে তাহা পাইবে, সে তাহা পাইবে। আসুন এটা আবার বলি, যে কেহ আমার নিমিত্তে আপন প্রাণ হারায় সে তাহা পাইবে। বিস্ময়কর। এখন ছেলেরা এবং মেয়েরা, তোমরা কি জানো পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা সত্যিই মূল্যবান, আর সেই বিষয়গুলির মধ্যে একটি হলো এটি আজ তোমাদের কাছে আছে। এটি সেই প্রাণ যা সেই দেহের ভিতরে রয়েছে, আর এটাই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস তোমাদের জন্য। এটা কি ঠিক? মায়েরা বলুন আমেন। তোমরা যে সবচেয়ে মূল্যবান জিনিসটি পেয়েছো তা হলো তোমার প্রাণ, আর এখন যদি তোমরা তোমাদের প্রাণকে রক্ষা করো তাহলে তোমরা এটি হারাবে, আর যদি তোমরা তোমাদের প্রাণ হারাও তাহলে তোমরা এটিকে বাঁচাতে যাচ্ছ। তোমরা যদি যিশুর কাছে তোমাদের প্রাণ হারাও, দেখো, অন্য কথায় তোমরা যদি যিশুর উপর বিশ্বাস করো, তোমরা তার শিষ্য হয়ে যাও, আর তারপর যদি তোমরা যিশুকে তোমাদের জীবন দিয়ে দাও যখন তোমরা এরকম তরুণ, আর তখন তোমরা তিনি এটিকে অনন্ত জীবনের জন্য সংরক্ষণ করতে যাচ্ছেন। কিন্তু যদি তোমরা এটি রক্ষা করতে চাও তোমরা এটি হারাবে। হ্যাঁ, তোমরা হারাবে। তোমরা এখানে অন্যান্য মেয়ে এবং ছেলেদের মতো আচরণ করতে চাও, আর বাইরে গিয়ে তারা যেমন করে তেমন করো, তাহলে তোমরা এটি হারাতে যাচ্ছ। কিন্তু তোমরা যদি যিশুকে তোমাদের জীবন দিতে চাও তাহলে তোমরা এটি অনন্তকালের জন্য এবং চিরকালের জন্য রক্ষা করতে যাচ্ছ। এখন তোমরা সেটি এখন মনে রাখবে যে এটি সমস্ত বিশ্বের সবচেয়ে মূল্যবান বিষয়, সেটি তোমাদের ছোট প্রাণ, আর যদি তোমরা এটি রক্ষা করো তোমরা এটি হারাবে, যদি তোমরা এটি যিশুকে দাও তোমরা এটি রক্ষা করবে। তোমরা কি আমার সাথে এটা বলতে পারো? যদি বলে যদি আমি এটা রক্ষা করি আমি এটা হারাবো, আর যদি আমি এটা যিশুকে দিই আমি এটা রক্ষা করব, এটাই। এখন তোমরা এটা পেয়েছো, তাই নয় কি? সকল মায়েরা মনে করেন এটা ঠিক ছিল, বলুন আমেন। ও, সেটা ঠিক আছে, সেটা ভালো। এখন আপনারা দেখুন একটি জিনিস আপনি করতে পারেন, এখন আপনি এগিয়ে যান। যদি তারা এর মতো কাজ করতে চায় এবং তাদের জাগতিক আকাঙ্ক্ষা, যদি ছেলেরা এবং মেয়েরা সেখানে গিয়ে কিছু করতে চায় এবং গল্প বলতে চায় এবং এমন কিছু বলতে চায় যা ভুল, আর প্রতারণা এবং চুরি করে এবং খারাপ কাজগুলি করে এবং স্কুলে নকল করে এবং বিষয়গুলি এগিয়ে যায়, তারা হারিয়ে ফেলবে, তারা এটা হারিয়ে ফেলবে। কিন্তু আপনি যদি তাদের যিশুকে দেন তারা তা করবে না, আর তারপর তিনি তাকে রক্ষা করবেন, সেটাই আপনি করতে চান, তাই না? এখন আমরা আমাদের ছোট গল্প থেকে শুরু করতে যাচ্ছি, এখন এটাই আমাদের পটভূমি। এখন আপনারা সেটা মনে রাখুন, এখন আমাদের ছোট গল্প শুরু করা যাক, এখন বৃদ্ধ লোকদের কাছে আর পিতা ও মাতাদের কাছে আপনারা শুনুন, এখন আপনারা, বিশেষ করে আপনারা মা এবং পিতারা। আর আমরা শুরু করব, আপনারা কি ছোট গল্প পছন্দ করেন? আপনারা করেন কি? ও, আমি সেগুলি ভালোবাসি, বিশেষ করে এখন। আপনি অনেক গল্প পড়েছেন যা সত্য নয়, কিন্তু এই গল্পটি সত্য, একেবারে সত্য, এর প্রতিটি বাক্য। এটা ঈশ্বরের বাইবেলে আছে, তাই এটা সত্য হতে হবে, দেখুন, কারণ এটা ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্যই সত্য। এখন তুমি জানো, বললেন, আমি খুব ক্লান্ত, আমি এতটা ক্লান্ত যে মারা যাব। ঠিক আছে, বললেন, তুমি উপরে গিয়ে বিছানায় বিশ্রাম গ্রহণ করো না কেন? খাটের উপরে শুয়ে পড়ো, উপরে সেখানে সোফায় আর বিছানায় চলে যাও। তিনি বললেন, কিন্তু ও, আমি খুব ক্লান্ত। তিনি বললেন, ও প্রিয়, আজ আমি যা দেখেছি তা যদি তুমি দেখতে, ও আমি কি, আমি এমনকি রাতের খাবারও চাই না, ও এটা ভয়ানক, আমি আজ যে দৃশ্য দেখেছি। বললেন, ঠিক আছে, তুমি কি দেখেছো? বললেন, ঠিক আছে, আমি তোমাকে বলতে পারি না বাচ্চাদের সামনে, ও এটা খুব ভয়ঙ্কর, আমার এটা খুব খারাপ ছিল। ঠিক আছে, তুমি কি দেখেছো? ঠিক আছে, আমি উপরে যাচ্ছি আর কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি, আর তারপর রাতের খাবারের পর যখন আমরা বাচ্চাদের বিছানায় শুইয়ে দিই, তখন আমি তোমাকে বলবো আজ কি হয়েছিল। ঠিক আছে, সে বলল, আর তিনি উপরে চলে গেলেন, তিনি শুয়ে পড়লেন। ও খুব ক্লান্ত, ও আমার, আপনারা জানেন পিতা যখন ক্লান্ত হয়ে পড়েন সত্যি ক্লান্ত। আর কিছুক্ষণ পর ছোট উজ্জ্বল চোখের মেয়েটি, সে মেঝেতে দৌড়াতে শুরু করে আর একটু জোরে কথা বলতে শুরু করে, বললেন, এটা করবে না, তুমি পিতাকে জাগিয়ে তুলবে। আর ও, তিনি এত ক্লান্ত যে তিনি মরতে চেয়েছিলেন, তিনি আর বাঁচতে চাননি। আর পিতা যদি এতটা ক্লান্ত হয়ে পড়েন, ঠিক আছে, আমাদের তাকে কিছুক্ষণ ঘুমোতে দেওয়া উচিত, তাকে জাগিয়ে তুলবে না। আর ছোট মরিয়ম, সে চলে যায়, সে বসে পড়ে শান্ত হওয়ার জন্য। আর কিছুক্ষণ পর সে নৈশভোজ প্রস্তুত করেছিল, তাই সে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়, আর সে তাকে ডাকে, আমরাম। আর তিনি বললেন, হ্যাঁ জোকেবেদ, এখানে, আমি নিচে আসছি। তাই তারা সিঁড়ি দিয়ে নেমে আসেন, আপনারা জানেন, আর তারা একটি সুন্দর নৈশভোজ করেন। তাই তারা রাতের খাবার খাওয়ার পর, আর ছোট ছেলে এবং মেয়েটি তাদের রাতের খাবার খেয়েছিল কেন, তাদের মা জিনিসগুলি রেখে দিলেন আর তিনি তাদের বিছানায় শুয়ে দিলেন। আর তারপর সে ঘরে যায়, সে এবং তার স্বামী, আর তারা বসে পড়ে, বললেন, ঠিক আছে, এখন আমরাম, আজ তুমি কি দেখেছো যে তোমাকে আজ রাতে এত বিচলিত করেছে যে তুমি বাঁচতে চাওনি? ও, তিনি বললেন, প্রিয়, আমি এটা বুঝতে পারছি না। তিনি বললেন, আমি দেখেছি, ঠিক আছে, আমরা এটা প্রতিদিন দেখি, কিন্তু আজ বিশেষ করে। বললেন, ও, আমি আমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখেছি। বললেন, আমাদের দরিদ্র ছেলেরা, তাদের মধ্যে কিছু 12 বছরের বেশি বয়সী নয়, সেই বড় পুরনো গাড়ি টানছিল গলায় দড়ি দিয়ে এইভাবে, আর সেই দরিদ্র বাচ্চারা টেনে নিয়েছিল যতক্ষণ না তারা আর টানতে পারে, সেই বড় ঢালের উপরে, সেই বড় পাথরগুলি সেখানে, আর তারা বেশি দূর যেতে পারেনি। আর কিছুক্ষণ পর গাড়িটি শব্দ করতে শুরু করে এবং খুব ধীর গতিতে চলতে শুরু করে, আর কিছুক্ষণ পরে এটি থেমে যায়। রাস্তায় একজন ব্যক্তি আসেন, ও, সে একজন পাগল ছিল, সে গর্জন করে, তোমরা এই গাড়ি থামাচ্ছ কেন? হুম, সে বড় বড় পুরনো সাপ চাবুক দিয়ে আর পিঠে চাবুক মারছিল, আর তাদের পিঠ থেকে রক্ত বের হতে থাকে, আর এইভাবে পড়তে থাকে, আর সেই দরিদ্র শিশুরা এই দড়িতে ঝুলে কাঁদছিল, বলছিল, ও জোকেবদ, আমরা কি করতে পারি মা? বলছিল, আমরা ঈশ্বরের প্রজা, ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন, আমরা আব্রাহাম, ইসহাক এবং জাকবের সন্তান, আর কেন আমাদের এখানে এই বিষয়গুলির দাস হতে হবে? ও, এটা ভয়ানক যে সেই দরিদ্র ছেলেরা কিভাবে কাঁদছিল। ও, আর আমি প্রার্থনা করি, আর আমি প্রার্থনা করি, আর আমি প্রার্থনা করি জোকেবদ, এবং মনে হচ্ছে ঈশ্বর আমার কথাও শুনতে পান না। আমি প্রার্থনা করি, আর আমি প্রার্থনা করি, আর তিনি মনে হয় যেন তিনি বধির হয়ে গেছেন, তিনি আমার কথা শুনতে পান না, মনে হচ্ছে তিনি আর চিন্তা করেন না। এখন সে বলল, দেখো আমরাম, এটা তোমার মতো শোনাচ্ছে না, তুমি একজন সত্যিকারের পিতা, আর তুমি এটা তোমার মতো শোনাচ্ছে না, কারণ তুমি সর্বদা আমাদের উৎসাহিত করেছো, আমাদেরকে ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে বলেছো। ও, কিন্তু প্রিয়, যখন আমি এত প্রার্থনা করি কিন্তু ঈশ্বর আমার কথা শুনেন না, আর মনে হচ্ছে এটা সব সময় খারাপ হতে থাকে, আমি যত বেশি প্রার্থনা করি এটি তত খারাপ হয়। কিন্তু ছোট ছেলেরা এবং মেয়েরা, ঈশ্বর কি প্রার্থনা শুনেন? তিনি প্রার্থনা শ্রবণ করেন? ঈশ্বর কি প্রার্থনার উত্তর দেন? হ্যাঁ। তিনি কি সত্যি দ্রুত উত্তর দেন? সব সময় নয়। তিনি কি করেন? না, কখনো কখনো তিনি আমাদের অপেক্ষা করান, এটা কি ঠিক? কিন্তু ঈশ্বর প্রার্থনার উত্তর দেন, তাই না? আর সবকিছু ভুল হওয়ার কারণে এটা কোনো চিহ্ন নয় যে আমাদের প্রার্থনা করা ছেড়ে দেওয়া উচিত, আমরা শুধু প্রার্থনা করি যাই হোক, তাই না? সেটা ঠিক, এখন আপনি সঠিক উত্তর দিয়েছেন, ঈশ্বর প্রার্থনার উত্তর দেন। আসুন আমরা সবাই একসাথে বলি, ঈশ্বর প্রার্থনার উত্তর দেন। হ্যাঁ, পরিস্থিতি যাই হোক না কেন, তিনি উত্তর দেন, যেভাবে হোক, ঠিক আছে। ঠিক আছে, তুমি কি আবার প্রার্থনা করতে যাচ্ছ? হ্যাঁ। আর পিতার ছাদের একটি গোপন কক্ষ ছিল যেখানে তিনি প্রার্থনা করতে যেতেন, তাই তিনি সেই রাতে সেখানে উঠেন, তিনি পাশে হাঁটু গেড়ে বসেন। তিনি বললেন, এখন, তিনি বললেন, জোকেবদ, এখন তুমি যাও এবং বিশ্রাম করো, তুমি আর বাচ্চারা, কারণ আমাকে বিরক্ত করবে না। আমি হয়তো আজ সারা রাত প্রার্থনা করতে যাচ্ছি। তাই তিনি হাঁটু গেড়ে বসেন আর তিনি প্রার্থনা করেন এবং তিনি প্রার্থনা করেন। আমি তাকে তার হাত উপরে তুলে বলতে দেখি, হে আব্রাহাম, ইসহাক এবং জাকবের ঈশ্বর, আপনার লোকদের প্রতি আপনার প্রতিশ্রুতি স্মরণ করুন। এখানে আমরা এখানে মিশরে নেমে এসেছি এবং আমরা দাসত্বের অধীনে আছি, আর ও আমাদের নিষ্ঠুর কর্মকর্তারা আমাদের কাজ করতে চালিত করছে, আর আমাদের চারপাশে প্রহার করছে, আর আমাদের দরিদ্র লোকদের নগ্ন করা হয়েছে, আর তারা আমাদেরকে চাবুক মারছে। আর আমরা আপনার লোক, হে ঈশ্বর, নিশ্চয়ই আপনি প্রার্থনা শুনবেন, নিশ্চয়ই আপনি প্রার্থনার উত্তর প্রদান করবেন। আর আমি প্রার্থনা করি, আর আমি প্রার্থনা করি, আর আমি প্রার্থনা করি, আর আপনার মনে হচ্ছে আপনি আমার উত্তরও দেন না, কিন্তু ঈশ্বর, আমি বিশ্বাস করি যে আপনি ঈশ্বর, আর আপনি অবশেষে প্রার্থনার উত্তর প্রদান করবেন। আর তিনি প্রায় সারা রাত এইভাবে প্রার্থনা করেছিলেন। আর পরের দিন সকালে প্রায় 3 বা 4টার দিকে তিনি ছোট সিঁড়ি বেয়ে নেমে আসেন, আর তিনি সেখানে তাকান, আর সেখানে তার প্রিয় স্ত্রী ছিল জোকেবদ। সে সেখানে বিছানায় ঘুমিয়েছিল, আর ছোট্ট হারন এবং ছোট্ট মরিয়মকে ইতিমধ্যে বিছানায় শুইয়ে রাখা হয়েছিল। তাই তারা ঠিক ততটা ঘুমিয়েছিল যতটা তারা হতে পারে ঘুমিয়ে পড়েছিল, ঠিক আছে? তিনি তাকে বললেন, সে বলল, দেরি হয়ে যাচ্ছে, আর তুমি এখন? হ্যাঁ, আমি সারা রাত প্রার্থনা করেছি। তার চোখ অশ্রুতে ভেসে গিয়েছিল, কারণ তিনি লোকদের জন্য ক্রন্দন করেছিলেন। আর সে বলল, দেখো অমরাম, তোমার এটা নিয়ে খুব বেশি কষ্ট করা উচিত নয়। এখন তিনি বললেন, শোনো প্রিয়, সেটা ভালো, কিন্তু এখন দেখো, এখানে বড় করার জন্য তোমার 2টি বাচ্চা আছে আর ভাড়া আমার। যদি কেউ আমাদের দরিদ্র লোকদের জন্য প্রার্থনা না করে তাদের কি হবে? যদি কারো হৃদয়ে লোকেরা না থাকে তবে কি হতে যাচ্ছে? কাউকে প্রার্থনা করতে হবে। ঠিক আছে, সে বলল, অমরাম, ভার সব তোমার নয়, ঠিক আছে? এটা বলে মনে হচ্ছে, আর যাই হোক, আমি প্রার্থনা করব যেভাবে হোক সবসময়। সেদিন কাজে যান, আর প্রতিদিন তিনি আসেন আর যান, আর সেই একই পুরনো পরিশ্রম। আর তার একটি কঠিন কাজ ছিল, তাকে করতে হতো, তারা বড় বড় ছাঁচে মার্টার ঢেলে দেয়, আর তাকে সেখানে সেই বড় চুল্লির কাছে দাঁড়াতে হয়। যখন তারা এটা খুলে ফেলে, ও আমার, এটা তার চর্মপ্রায় ভেঙে ফেলে। সেই ভয়ঙ্কর তাপ, তিনি সেই ইটগুলিকে সেখানে ঠেলে দিতেন এবং তাদের পোড়াতেন, বাইরে নিয়ে আসতেন বড় বড় রাস্তা তৈরি করার জন্য এবং বড় বড় উঁচু বুরুজ, দেবতার মূর্তি এবং সবকিছু তৈরি করার জন্য। আর এই প্রকৃত খ্রিস্টান ব্যক্তিটি সেখানে শত্রুর জন্য এইভাবে কাজ করছেন, কিন্তু তিনি একজন দাস ছিলেন, তিনি দাসত্বে ছিলেন, তাকে এটা করতে হয়েছিল। প্রতি রাতে যখন তিনি বাড়িতে আসেন, তিনি প্রার্থনা করতেন, আবার সিঁড়ি দিয়ে উপরে যান আর প্রার্থনা করেন, আর প্রার্থনা করেন, আর প্রার্থনা করেন, ফিরে আসেন, ভালো হয়নি, খারাপ হতে থাকে। আর একদিন কাজ করার সময় তিনি একটি গুজব শুনতে পান। বললেন, সেটা কি? সেটা কি আমাকে বলুন। কেউ অন্যকে ফিসফিস করে বলল। কিছুক্ষণ পর, দিন শেষ হওয়ার আগে সারা দেশে ছড়িয়ে গিয়েছিল কি ঘটতে যাচ্ছে। এটা কি ছিল? সেই রাতে একটি পরিষদ সভা করতে যাচ্ছিল। পুরনো রাজা ফোরন, পুরনো দুষ্ট রাজা, তার সমস্ত লোকদের একত্রিত করতে যাচ্ছিলেন, আর আরেকটি বড় পরিষদ সভা করতে যাচ্ছিল। তাই তারা সেখানে এই বড় পরিষদ সভা করেছিল। তাই সেই রাতে তিনি ভিতরে গেলেন, ও তিনি একেবারে ক্লান্ত ছিলেন, তিনি ভিতরে যান। আর তার স্ত্রী বললেন, আমরাম প্রিয়, সে দরজায় তার সাথে দেখা করলো এবং তাকে চুম্বন করলো আর বলল, আমি তোমার নৈশভোজ খুব ভালো এবং উষ্ণ করেছি, কিন্তু বললেন, প্রিয়, তোমাকে খুব ফ্যাকাশে দেখাচ্ছে, কি হয়েছে? বললেন, ও জোকেবদ, যদি তুমি জানতে কি ঘটেছে, ও এটা আগের চেয়ে খারাপ। কি? এটা বলতে পারছি না, বাচ্চারা আশেপাশে আছে, রাতের খাবারের পর পর্যন্ত অপেক্ষা করো, আর আমি তোমাকে এই বিষয়ে বলবো। ঠিক আছে। তাই সে রাতের খাবার প্রস্তুত করেছিল, আর রাতের খাবার নিয়ে আসে, আর সব বাচ্চাদের নিয়ে বিছানায় শুইয়ে দেয়। তাই তারা ভিতরে গেলেন, তিনি বললেন, জোকেবদ, আমি তোমাকে কিছু বলতে চাই। বললেন, সবচেয়ে ভয়ঙ্কর বিষয়গুলির মধ্যে একটি ঘটছে। কি? বললেন, তারা আজ রাতে আরেকটি পরিষদ সভা করতে যাচ্ছে, আর যখন তারা করবে, তারা আমাদের লোকদের উপর অন্য কিছু বোঝা চাপিয়ে দেবে। সুতরাং তাহলে আমরা রাজার প্রাসাদে যাই। রাজা ফোরন তাদের সবাইকে সেখান থেকে বের করে আনছেন আর বললেন, ঠিক আছে, আপনারা সেনাপতিরা, এখানে আপনাদের কি হয়েছে? আমি এখানে আমার আদেশ প্রদান করি, এই লোকেরা প্রতিনিয়ত বাড়ছে, কি ব্যাপার? আমরা কি এটা বন্ধ করতে পারি না? বললেন, কোনদিন এখানে অন্য সেনাবাহিনী আসবে, আর আমাদের এই সমস্ত শত্রুরা সেখানকার গোশন থেকে এই ইসরায়েলীয়রা এই সৈন্যবাহিনীর সাথে যোগদান করবে, আর তারা আমাদের পরাস্ত করবে, আর আমাদের বিশাল অর্থনীতি ভেঙে পড়বে, আমাদের মহান রাজ্য ধ্বংস হয়ে যাবে, তারা আমাদের জয় করবে। আপনাদের কি হয়েছে, কথা বলুন, কেউ, আপনারা কি কিছু বলতে জানেন না? ও তিনি খারাপ ছিলেন এবং খুব খারাপ ছিলেন, সকল সেনাপতি কাঁপছিল। তাদের মধ্যে একজন উঠে বললেন, রাজা ফোরন দীর্ঘজীবী হন। ঠিক আছে, আপনি কি করতে যাচ্ছেন তা বলুন। বললেন, রাজা দীর্ঘজীবী হন মহামান্য মহাশয়। তিনি বললেন, আমি চাই যে আপনি লোকদের উপর আরো বোঝা চাপিয়ে দিন। তুমি অসার মাথার খুলি, তোমরা ইতিমধ্যেই লোকদের উপর প্রচুর বোঝা চাপিয়েছ, তবুও তারা বৃদ্ধি পাচ্ছে কেন? তোমরা যদি এই সমস্ত ধারণাগুলি তোমাদের কাছে থাকে, তবে এটি তোমাদের কাছে রাখো। ও তিনি রুক্ষ ছিলেন। কিছুক্ষণ পর একজন উঠে দাঁড়ালো, তার মুখে বড় বড় হাসি শয়তানের মতো, আর তিনি বললেন, রাজা ফৌরন দীর্ঘজীবী হোক। বললেন, আমার কাছে একটি বুদ্ধি আছে। বললেন, ঠিক আছে, কথা বলো, এভাবে দাঁড়িয়ে থেকো না। তিনি বললেন, আমি আপনাকে বলবো আমরা কি করতে পারি। বললেন, আপনি জানেন এই লোকেরা এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে? হ্যাঁ, সেটা ঠিক। বললেন, তাদের মধ্যে কিছু লোকের এমনকি 14টি সন্তান রয়েছে, কখনো কখনো তাদের 20টি সন্তান রয়েছে, আর আমাদের লোকদের কাছে সম্ভবত একটিও নেই। বললেন, তারা এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তারা পুরো দেশকে ঢেকে দিচ্ছে। দেখুন ঈশ্বর কি করছিলেন, দেখুন, ঈশ্বর সর্বদা শয়তানের চোখের পশম টেনে নেন। আপনারা দেখুন, দেখুন তিনি জানেন তিনি কি করছেন, দেখুন। আর এই সকল মহিলার প্রচুর সন্তান রয়েছে কেন? তিনি বললেন, রাজা দীর্ঘজীবী হন। ঠিক আছে, আমি আপনাকে বলবো যেটি, প্রতিবার যখন একজন মহিলা একটি ছোট ছেলে শিশুর জন্ম দেয়, এখানে দেশে যান এবং এমন কিছু মহিলাকে নিয়ে আসুন যারা মা নয়। আপনারা দেখুন, মহিলারা যাদের কখনো সন্তান হয়নি, মহিলারা যারা সন্তান চান না এবং শিশুদের ভালোবাসেন না, বৃদ্ধ লম্বা নাকওয়ালা ডাইনি, দেখুন নাক যত লম্বা তত ভালো, লম্বা আঙ্গুলযুক্ত রং করা মুখ, তাদের নিয়ে আসুন। তারা জানে না মায়ের ভালোবাসা কি, তাই যখন একটি ছোট ছেলে শিশু জন্ম হয় কেন, তাদের যেতে দিন এবং সেই ছোট ছেলেটিকে নিয়ে আসতে দিন, আর তাকে বাইরে নিয়ে এসে তার মাথা দেয়ালে ফাটিয়ে ঘরে মায়ের কাছে এভাবে ফেলে দিন। তাকে একটি বড় কূপে ফেলে দিন, ও তার চেয়ে ভালো, তাকে বাইরে নিয়ে গিয়ে তার হাত পা বেঁধে বাইরে ফেলে দিন, আর কুমিরদের মোটা তাজা করুন, এটাই এর থেকে মুক্তি পাওয়ার উপায়। তখন তারা খুব বেশি বৃদ্ধি পাবে না, কারণ সেখানে কোনো পুরুষ অবশিষ্ট থাকবে না, সমস্ত ছোট বাচ্চাদের হত্যা করা হয়েছে। ও ফোড়ন বলেন, সেটা ভালো, সেটা একটা ভালো বুদ্ধি, দেখুন শয়তানকে, সে দুষ্ট তাই না? বললেন, তাহলে এটাই করার বিষয়, যাও, আপনার কাছে আছে এখন, যেহেতু আপনার কাছে বুদ্ধিটি ছিল, আমি আপনাকে এর তত্ত্বাবধায়ক করব, আপনি বাইরে যান এবং আপনার পরিচিত সমস্ত বৃদ্ধ মহিলাদের নিয়ে আসুন যারা কখনো মা হয়নি এবং তারা শিশুদের ভালোবাসে না, আর তারা আপনারা দেখুন, একটি সন্তানকে ভালোবাসতে একজন মায়ের প্রয়োজন হয়। আপনার মনে আছে মা আপনাকে কতটা ভালোবাসতেন? ঠিক আছে, এখন দেখুন, মা ছোট্ট বাচ্চাদের ভালোবাসেন, কিন্তু তাদের এমন কাউকে আনতে হয়েছিল যার সেটি নেই, যার কোনো সন্তান নেই, সন্তান চায়নি, শুধু বৃদ্ধ নিচ নারী। আর বললেন, তাদের পুলিশ বানিয়ে দাও, আর যখন আপনি তাদের পুলিশ বানাবেন এবং তাদের আদেশ দেন যে তারা যে কোনো বাড়িতে যেতে পারে এবং প্রতিটি ছোট বাচ্চাকে বাইরে নিয়ে গিয়ে একটি প্রাচীরের সাথে তার মাথা ফাটিয়ে দেয় এবং কুমিরদের খেতে দেয় প্রতিটি ছোট শিশু, ও কত নিষ্ঠুর। তারপর তারা কি করেছিল জানেন? ঠিক আছে, সেটা ভালো। তারপর পরের দিন যখন অমরাম সেখানে কাজ করেছিলেন, তিনি শুনতে পেলেন যে সমস্যা তৈরি হয়েছে। ও তিনি বাড়িতে যান, তিনি বললেন, ও জোকেবদ, ও প্রিয়, আমাকে তোমাকে কিছু বলতে দাও। আপনারা জানেন কি সেই আদেশ জারি করা হয়েছিল সমস্ত ছোট পুরুষ বাচ্চাদের হত্যা করার জন্য? আর তিনি তাকে বললেন, ও আমি এটা সহ্য করতে পারি না। তিনি আবার উপরে গেলেন প্রার্থনা করতে। সেই রাতে তিনি এমন প্রার্থনা করেছিলেন যেমন তিনি আগে কখনো করেননি। আমাদের কি প্রার্থনা চালিয়ে যেতে হবে? ও প্রার্থনা করুন, এটা কি ঠিক? শুধু প্রার্থনা করতে থাকুন, যাই ঘটুক না কেন, প্রার্থনা করতে থাকুন। এখন এবং প্রথম বিষয় যা আপনারা জানেন, তিনি সারা রাত প্রার্থনা করেছিলেন, হে ঈশ্বর করুণা করুন, সাহায্য করুন ঈশ্বর, আমরা প্রার্থনা করি যে আপনি আমাদের কোনোভাবে সাহায্য করবেন। তিনি ফিরে আসেন দিনের আলোতে, দিনের পর দিন, আর ও সারা দেশে কি হাহাকার। প্রতিদিন তারা রাস্তায় মায়েদের চিৎকার শুনতে পেত, তারা তাদের ছোট বাচ্চাদের তাদের বাহু থেকে নিয়ে নিত, তাদের ছোট ছোট পুরুষ সন্তানদের। সেই বৃদ্ধ ডাইনিরা সেখানে প্রবেশ করত এবং তাদের ছোট পা ধরে দেওয়ালে আঘাত করত এবং তাদের হত্যা করত এবং তাদের কুমিরদের মধ্যে ফেলে দিত। দরিদ্র মা হাঁটু গেড়ে বসে কাঁদতেন, ও আমার বাচ্চাকে নিয়ে যাবেন না, আমার বাচ্চাকে নিয়ে যাবেন না। আর ও তারা কি একটি সময় কাটাচ্ছিল! আপনারা জানেন মা কতটা ছোট শিশুকে ভালোবাসেন, আর তিনি তাদের চিপুক ধরে আদর করেন। স্মরণ করুন কিভাবে মা আপনাকে পরিষ্কার করতেন, চুম্বন করতেন, আর বলতেন আপনি কত সুন্দর, আর কিভাবে সে আপনাকে রাতে বিছানায় শুইয়ে দিতেন। আর ও যদি আপনি একটি ছোট দরজা খোলা থাকবে, একটি হাওয়ার দমক ভিতরে আসছে এরকম কিছু, ও আমার সে দ্রুত দৌড়ে এসে দরজা বন্ধ করে, ছোট শিশুকে ঢেকে দেয়, আর আপনারা জানেন সে এটি নিয়ে নেয়, সে আপনাকে ভালোবাসে, দেখুন সে আপনাকে ভালোবাসে, ও সেই ছোট্ট জিনিসটিকে ভালোবাসে যা ঈশ্বর তাকে দিয়েছেন, এটি অসহায় ছিল আর এটি নিজেকে সাহায্য করতে পারে না, তাই সেই ছোট শিশুকে ভালোবাসত আর সে শুধু তার ছোট বাচ্চাদের চুম্বন করত এবং তাদের সাথে খেলত, কারণ তিনি একজন সত্যিকারের মা ছিলেন। দেখুন, কিন্তু এই বৃদ্ধ মহিলারা যারা শিশুদের হত্যা করেছিল তারা জানত না মাতৃস্নেহ কি, তারা মা ছিল না, তারা যা চিন্তা করত তাদের মনে শুধু বড় সময় ছিল বিশ্বের বিষয়গুলি, তাই তারা ভিতরে গিয়ে সেই ছোট্ট বাচ্চাদের হত্যা করত। তোমরা জানার জন্য খুব ছোট, কিন্তু এটা এখনো চলছে, সেটা ঠিক। এখন আপনারা প্রাপ্ত বয়স্করা জানেন আমি কি বলছি, এটা ঠিক, এটা খুব বেশি। ও, আপনি বলেন আমি গ্রহণ করব না, কিন্তু গর্ভপাতের ক্ষেত্রে একই জিনিস, ঠিক আছে। কিন্তু আপনারা দেখুন, তারা জানে না মায়ের ভালোবাসা কি। এখন আপনারা জেনেছেন আমি যখন বলি প্রকৃত মা, সেটা ঠিক, ভিন্ন নয়, এই শয়তান। তাই সেখানে তারপর শুধু হাজার হাজার বার, হাজার হাজার বার, হাজার হাজার বার্ষিক ভাবে এটি মিশরে যতটা খারাপ ছিল অথবা আরো খারাপ, আর সেখানে তারপর তারা আসে, তাদের মায়ের ভালোবাসা ছিল না, তাই তারা সেই ছোট্ট বাচ্চাদের নিয়ে তাদের হত্যা করে। ও, এটা আরো খারাপ হতে থাকে। আর একদিন আরেকটি গুজব আসে, তারা আরেকটি সভা করতে যাচ্ছে। ফোরাম তার সমস্ত পরামর্শদাতাদের একত্রিত করেন, তারা সবাই একত্রিত হয়ে তারা সেখানে প্রবেশ করে, বলেন ঠিক আছে তারা এখনো বৃদ্ধি পাচ্ছে, এখন আমরা এই বিষয়ে কি করব। এই একই বৃদ্ধ ধূর্ত চতুর শয়তান মুখের লোক উপরে উঠছে, তিনি বললেন রাজা ফোরন দীর্ঘজীবী হন, আমার একটি বুদ্ধি আছে। দেখুন, আপনি পুরুষদের কাজ করাচ্ছেন, আপনি তাদের ইট তৈরি করান প্রতিদিন এতগুলি, খড় দিয়ে তাদের তৈরি করতে বাধ্য করুন, আপনি সেই ছোট বাচ্চাদের এবং জিনিসগুলিকে হত্যা করেছেন, কিন্তু তারা এখন বৃদ্ধি পাচ্ছে। আপনার যা করা উচিত তা হলো মহিলাদেরও কাজ করানো। আপনি যদি মহিলাদের কাজ করেন তবে তারা করবে না, এখন এটি মহিলাদের স্থান নয়, না, তাই তারা বলেছিল, কিন্তু আপনি মহিলাদের কাজ করান আর তাদের সেখানে রেখে দিন এবং তাদেরও ইট তৈরি করতে দিন, আর যখন তারা ভিতরে আসবে তখন তারা খুব ক্লান্ত হয়ে যাবে, তারা তাদের স্বামীর রাতের খাবার রান্না করতে পারবে না, তারা ভালো মা হতে পারবে না, দেখুন। আর তাই যদি তারা কাজ করতে যায় এবং এভাবে চলতে থাকে তারা এটা করতে সক্ষম হবে না, সুতরাং আপনি তাদেরও কাজে লাগান, সেটা ভালো। আপনি একজন জ্ঞানী ব্যক্তি, তাই তিনি সমস্ত মহিলাদেরকে কাজে লাগান। আর এখানে আসেন দরিদ্র বৃদ্ধ অমরাম, সেই রাতে আসেন, বললেন ও জোকেবদ, আমি জানি না আমরা কি করতে যাচ্ছি, এখন তারা সমস্ত মহিলাকে কাজে নিযুক্ত করছে, আমি তোমাকে বলছি ও আমি জানি না কি করব, আমরা কৃতদাস আর আমরা আরো খারাপের দিকে যাচ্ছি। আমি এটি অনুমান করি ঈশ্বর যদি কখনো আমাদের জন্য কিছু করেন তবে আমরা মারা যাওয়ার পরে তা হবে। এখন ঈশ্বর এভাবে অপেক্ষা করেন না, তিনি করেন কি না, ঈশ্বর মাঝে মাঝে আমাদের লক্ষ্য করেন, তাই না, ঠিক আছে। তাই সেই রাতে তিনি বললেন আমি উঠে প্রার্থনা করতে যাচ্ছি যেমন আমি আগে কখনো প্রার্থনা করিনি। এখন এইভাবে প্রার্থনা করতে হয়, তাই না, প্রার্থনা করুন যেমন আপনি আগে কখনো প্রার্থনা করেননি, সত্যি কার্য শুরু করুন। দেখুন, আপনি যদি উপরে যান এবং বলেন প্রভু অমুক অমুক অমুককে আশীর্বাদ করুন, ঈশ্বর এতে বেশি আগ্রহ নেবেন না, কিন্তু যখন আপনি সত্যি কাজে নেমে পড়েন, যখন তোমরা ছোট ছেলেরা এবং মেয়েরা প্রার্থনা করো তখন কাজে নেমে পড়ো। তোমরা কি স্কুলে এটা করো? তোমরা কি বিদ্যালয়ে ঈশ্বরকে সাহায্য করার জন্য প্রার্থনা করো? যখন তোমরা স্কুলে যেতে শুরু করো আর তোমরা খুব ভালো নম্বর পাও না, তোমরা ভিতরে গিয়ে বলো ঈশ্বর আমি চাই আপনি আমাকে সাহায্য করুন। তোমরা কি প্রার্থনা করো? কতজন ছোট ছেলে ও মেয়ে প্রার্থনা করে? এসো তোমাদের হাত দেখি। ও, সেটা ঠিক আছে, এখন এটা ভালো। তোমাদের কি কোনো গোপন স্থান আছে যেখানে তোমরা প্রার্থনা করতে যাও, যেখানে মা এবং বাবা তোমাকে দেখতে পান না? তোমরা কি এভাবে প্রার্থনা করো? তোমরা কি এভাবে প্রার্থনা করো না? একটি ছোট জায়গা আছে, বাইরে গিয়ে প্রার্থনা করো আর তোমরা ছোট প্রার্থনা বলো। তোমরা কি প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা করো? তোমরা যখন সকালে ওঠো আর বিষয়গুলি, ও এটা ভালো। আর কতজন ছোট ছেলে এবং মেয়ে তোমাদের হাত উপরে তুলো যারা প্রার্থনা করে ভবনের মধ্যে? ও, সেটা কি ঠিক না? ঠিক আছে, এখন এটা ভালো। এটা দেখায় যে তোমরা একজন প্রকৃত মা এবং বাবা পেয়েছো যিনি তোমাদের এই বিষয়গুলি করতে শেখান। এখন যখন সত্যিই তোমার প্রয়োজন হয় তখন তুমি আন্তরিকভাবে প্রার্থনা করো, তোমরা কি করো না? তাই ছোট অমরাম, তিনি উপরে যান। ও আমার, তিনি নৈশভোজ চাননি, তিনি বললেন এটা খুব খারাপ আমার। ও, সে বলল তোমাকে রাতের খাবার খেতে হবে পিতা, এটা করতে পারি না জোকেবদ, আমি এটা করতে পারি না আমি। ও বললেন কিন্তু তোমার ওজন কমে যাচ্ছে আর তুমি নার্ভাস আর তোমার মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তুমি তোমার খাবার ইত্যাদি বমি করছো। ও, আমি জানি না কি করব, কিন্তু তিনি বললেন প্রিয়, যদি কেউ লোকদের হৃদয়ে না নেয়, যদি কেউ লোকদের জন্য প্রার্থনা না করে, আমরা কি করব? আমরা খারাপের দিকে যাচ্ছি নিশ্চয়ই, কোন সময় ঈশ্বর শুনবেন। হ্যাঁ, সেটা ঠিক, সেটা ঠিক, ঈশ্বর শুনবেন। তুমি কাজে নেমে পড়ো এবং সেখানেই থাকো। ও, এই সময় তিনি ভিন্ন হয়ে উপরে যান, যখন তিনি এই সময় উপরে যান, তিনি হাঁটু গেড়ে বসেন, তিনি বাতাসে তার হাত উপরে রাখেন, চিৎকার করেন, ঈশ্বর আমি এখন আপনার সাথে কথা বলছি, আমেন, কাজে যাচ্ছেন। হে ঈশ্বর, আপনার কান আছে, আপনি শুনতে পান, আপনার চোখ আছে আর আপনি দেখতে পান, আপনার একটি স্মৃতি আছে, আপনি আপনার বাক্য জানেন, আপনি আপনার প্রতিশ্রুতি জানেন। আমি আপনার কাছে অনুরোধ করছি ঈশ্বর, এখানে নিচে দেখুন, আপনি আব্রাহাম, ইসহাক এবং জাকবের ঈশ্বর, আপনার লোকেরা কষ্টে আছে এবং তারা মারা যাচ্ছে, আমাদের জন্য কিছু করুন ঈশ্বর, আমাদের আপনাকে একবার পেতে হবে, আমাদের শুধু আপনাকে পেতে হবে, নতুবা আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের আপনাকে অবশ্যই পেতে হবে, আমরা যদি জীবিত থাকি তবে আমাদের করতে হবে, তখনই আপনি সত্যি প্রার্থনা করেন। ও, তিনি প্রার্থনা করেছিলেন। আপনারা জানেন, কখনো কখনো লোকেরা যখন প্রার্থনা করে তারা ক্লান্ত হয়ে যায়, তারা হয় না মা এবং বাবা, ও এত ক্লান্ত, ভাই ব্র্যানাম কখনো কখনো এত ক্লান্ত হয়ে যায়, যখন আমি দীর্ঘ সময় প্রার্থনা করতে যাই তখন আমি প্রায় অজ্ঞান হয়ে যাই, শুধু অজ্ঞান হয়ে যান না খেয়ে আর বিষয়গুলি কিছুদিন ধরে, আর প্রার্থনা 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 এবং প্রচার, আর আমি এমন একটি স্থানে পৌঁছাই যেখানে আমি প্রায় অজ্ঞান হয়ে যাই, আর কখনো কখনো লোকেরা সেই পথে চলে যায়, এটা হাল ছেড়ে দেওয়ার সময় নয়, চালিয়ে যান, ঈশ্বর প্রদান করবেন। হ্যাঁ মহাশয়, ধরে রাখুন, হ্যাঁ মহাশয়। তাই তিনি ছোট পুরনো সিঁড়ি বেয়ে উপরে যান, আর আমি জোকে বোধকে আসতে দেখতে পাচ্ছি আর বলছেন, ও আমরাম করোনা প্রিয়, আমি বিশ্বাস করি, এখন জোকে বধ দেখুন, আপনি একজন ভালো সুন্দর, তিনি সুন্দরী মা ছিলেন, আর তিনি তার গালে চুম্বন করলেন, আপনারা জানেন, আর তাকে এইভাবে চাপড় দিলেন, বললেন, এখন মা তুমি ফিরে যাও এবং হারনকে আর ছোট মরিয়মকে বিছানায় শুইয়ে দাও, আর আমি প্রার্থনা করতে যাচ্ছি, আর এখন যদি তুমি আমার কান্না শুনতে পাও তবে তুমি উপরে আসবে না। ঠিক আছে, কিন্তু আমরাম তুমি কি করতে যাচ্ছ প্রিয়, তুমি প্রায় মৃত। হ্যাঁ, কিন্তু আমি লোকদের বোঝা আমার হৃদয়ে নিয়েছি, আমাকে এই বিষয়ে কিছু করতে হবে, আমাকে হাঁটু গেড়ে থাকতে হবে, আর যেন সমস্ত লোক, তিনি বললেন, আজ, শুধুমাত্র আজ, ইটের পাহাড়ের নিচে আমি সেখানে ছিলাম, বলতে থাকলাম ঠিক আছে নিশ্চয় ঈশ্বর শুনবেন, আর একজন বৃদ্ধ উঠে আসেন, তার কোমরে হাত রেখে বললেন, তিনি কখন শুনবেন, তিনি কখন শুনবেন, দেখুন কিভাবে মানুষ তিক্ত হয়ে যাচ্ছে, তারা ঈশ্বরের বিরুদ্ধে যাচ্ছে, কারণ তারা প্রার্থনা করছে আর প্রার্থনা করছে আর প্রার্থনা করছে আর কিছুই হয়নি, আর এই একজন প্রার্থনা করেন আর প্রার্থনা করেন আর প্রার্থনা করেন আর কিছুই ঘটেনি, আর সমস্ত যাজকেরা বলেন অলৌকিক কার্যদিন শেষ, আর একমাত্র জিনিস যা আমরা করতে পারি তা হলো এই পুরানো কার্যকর্তাদের কাছে নত হওয়া, যারা বিধর্মীদের উপাসনা করে অথবা বিধর্মী দেবতা ইত্যাদি, আর আমরা কি করতে পারি। কিন্তু তিনি বললেন, কিন্তু আমি যিহোবাতে বিশ্বাস করি, আমেন, আমি বিশ্বাস করি তিনি এখনো প্রার্থনার উত্তর প্রদান করেন, আপনারা কি এটা বিশ্বাস করেন, আপনারা এটা বিশ্বাস করেন, আমেন, আপনারা সবাই যারা এটা বিশ্বাস করেন বলুন আমেন, এখনো প্রার্থনার উত্তর প্রদান করেন। ঠিক আছে, ছোট বৃদ্ধ ভঙ্গুর শরীর অনেক ওজন হারিয়েছেন, তিনি ক্রমাগত সিঁড়ি দিয়ে উপরে চলে যান, সেখানে যান এবং হাঁটুগের বসেন, তিনি বললেন, হে যিহোবা, ও তিনি এমন প্রার্থনা করেছিলেন যেমন তিনি আগে কখনো প্রার্থনা করেননি, তিনি বলেছিলেন, যিহোবা এখানে দেখুন, আপনি একজন প্রকৃত ঈশ্বর, আমরা বিশ্বাস করি যে আপনার কান আছে, আমরা বিশ্বাস করি আপনার চোখ আছে আর আপনি সবকিছু জানেন, আর আমরা বিশ্বাস করি যে আপনি ইব্রীয়দের ঈশ্বর এবং আমরা সেই প্রতিশ্রুতির লোক, আমরা বিশ্বাস করি আপনি আপনার বাক্য রাখেন, বললেন, এই বিধর্মীদের দিকে দেখুন, তারা কিভাবে আমাদের সস্তা শ্রম নিচ্ছে এবং বড় বড় রাস্তা এবং মূর্তি নির্মাণ করছে এবং সবকিছু, আপনি যিহোবা আপনি কি স্বর্গে বসে বিধর্মীদের আপনার উপর শাসন করতে দেবেন, আমি বিশ্বাস করি না আপনি এটা করবেন, আমেন, আমি এখনো বিশ্বাস করি না তিনি এটা করবেন, আমেন, যখন শয়তান আসে ঈশ্বর তখনও ঈশ্বর, ঠিক, তিনি এই শয়তানদের তা করতে দেবেন না, আমি বিশ্বাস করি যে আজ যখন ফ্যাশন এবং আজেবাজে বিষয় এবং এই সব নোংরামি চলছে, এখনো ঈশ্বর এখনো রাজত্ব করেন এবং তিনি এখনো ঈশ্বর, ঠিক, আমাদের যা দরকার তা হলো অমরামের মতো কেউ, তাদের হৃদয়ের উপর বোঝা আছে, যিনি সেখানে থাকবেন এবং প্রার্থনা করবেন যতক্ষণ না আকাশ বিভক্ত হয়ে যায়, ঈশ্বর নেমে আসেন এবং প্রার্থনার উত্তর দেন, আমেন। এখন এখানে দেখুন, তিনি বললেন, ঈশ্বর আপনি কি বিধর্মীদের আপনার লোকদের নিয়ে এভাবে ঠাট্টা করতে দেন, সপ্তাহ মাস এবং বছর কেটে গেছে, আমরা ক্রমাগত প্রার্থনা করি চোখের জল দিয়ে, কিন্তু হে ঈশ্বর আপনি কি এমন কিছু করার অনুমতি দেবেন, আমি আজ আশ্চর্য হই যখন শত শত শিশুকে নদী এবং জলাশয়ে ফেলে দেওয়া হয় এবং বেঁচে থাকার অনুমতি নেই এবং গর্ভপাতের মামলা এবং অন্য সবকিছু প্রতিশ্রুতিবদ্ধ, হে যিহোবা আপনি কি এই ধরনের বিষয়গুলিকে চলতে দেবেন, আজ যখন হুইস্কি এবং বিয়ার আর নাইট লাইফ আর সবকিছু চিৎকার করছে, এমনকি বেদিটি এতটাই দুর্বল হয়ে গেছে যে তারা এই বিষয়ে কিছু বলতে ভয় পায়, যিহোবা আপনি কি এই ধরনের আজে বাজে কথা চলতে দেবেন, তিনি একদিন উত্তর দিবেন, ও তার ক্রোধ ভয়ানক হয় যখন সেটি আসে, হ্যাঁ মহাশয়, মহিলারা বাইরে গিয়ে তাদের শিশুর চোখকে সিগারেটের ট্রে বানিয়ে ফেলছে, ছাই ফেলে দেওয়ার জন্য আর সবকিছু। আর লোকেরা তাদের ছোট বাচ্চাদের বিয়ার পার্লারে নিয়ে যায়, ছোট মেয়েরা এবং ছেলেরা উঠে বসে, 6 বা 8 বছর বয়সী। মদ্যপান করা এবং এই জাতীয় জিনিস, আর রাষ্ট্র এটিকে বৈধ করছে, আর এটা ঠিক আছে। ও আমার, মনে করেন জিহোবা সেটা দেখেন না? যখন তারা এমনকি এমন লোকদের নিয়ে মজা করছে যারা সত্যি ঈশ্বরের কাছে সঠিক। এই সব চলছে, মজা করা, অপেক্ষা করুন, শুধু অপেক্ষা করুন, জিহোবা উত্তর দেবেন, চিন্তা করবেন না, ঠিক আছে? আমরা একটু এগিয়ে যাই, আমরা তাকে সেখানে প্রার্থনা করতে দেখি, আর তিনি খুব ক্লান্ত হয়ে পড়েন, তিনি শুয়ে পড়েন, তিনি কেবল প্রার্থনা করেন যতক্ষণ না তিনি মেঝেতে পড়ে যান, তিনি আর বেশি দূর যেতে পারেন না, আর তিনি একটু ঘুমিয়ে নিলেন, তিনি জেগে উঠলেন। কি ব্যাপার এখানে? চারপাশে দেখুন, সেই আলো কোথা থেকে আসছে? ও দেখুন, কোনায় দাঁড়িয়ে সেখানে একজন দূত দাঁড়িয়েছিলেন, তার তলোয়ার তার পাশে ঝুলছিল। ও তিনি আবার তাকালেন, আর তিনি তার চোখ মুছলেন। তিনি তার হাঁটুতে চলে গেলেন, তিনি বললেন, প্রভু, ও ও, আপনি আমার কাছে কি চান? তিনি বললেন, আমরাম, আমি ঈশ্বরের দূত, আমাকে স্বর্গ থেকে প্রেরণ করা হয়েছে তোমাকে বলার জন্য যে ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। আর আমি তোমাকে বলতে এসেছি যে তিনি একজন উদ্ধারকারীকে পাঠাতে চলেছেন, তিনি তার সমস্ত প্রতিশ্রুতি স্মরণ করেন। আমি এখন স্বর্গদূতকে দেখতে পাচ্ছি, তার দিকে দেখুন, তিনি এই তলোয়ারটি বের করছেন, তিনি এটি উত্তর দিকে নির্দেশ করেন। আমরাম তাকালেন, তিনি বললেন, এই তলোয়ারের শীর্ষের দিকে প্রতিশ্রুত দেশ রয়েছে, আর আমি তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইসাহাক এবং জাকবকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তোমরা সেই দেশের উত্তরাধিকারী হবে। আর আমি লোকদের আর্তনাদ শুনেছি, আমি শিশুদের কান্না শুনেছি, আর আমি নেমে এসেছি, আর আমি তোমাকে জানাতে চাই যে তুমি এতে একটি বড় ভূমিকা পালন করতে যাচ্ছ, আমরাম, কারণ তুমি প্রার্থনায় বিশ্বস্ত ছিলে। তুমি তোমার গৃহে বিশ্বস্ত ছিলে, আর পরের বছর প্রায় এই সময়ে জোকেবদ তোমার সুন্দর স্ত্রী একটি ছোট সন্তান ছেলেকে আলিঙ্গন করতে যাচ্ছে, আর সেই ছোট্ট সন্তান ছেলেটি একজন মুক্তিদাতা হতে যাচ্ছে, মহিমা। তিনি বললেন, ও হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, ও সে খুব সুন্দর। তিনি তাকালেন, আর স্বর্গদূত উপরে উঠতে শুরু করেন, ঠিক যেন পুরো স্বর্গ খুলে গেছে, আর তিনি ঘর থেকে বেরিয়ে আসেন। তিনি একটু অপেক্ষা করলেন, তিনি বললেন, ও আমি নিজের পাশে নেই। তিনি সিঁড়ি দিয়ে নেমে গেলেন খুব দ্রুত, আর বললেন, জোকেব, তাড়াতাড়ি। বললেন, হ্যাঁ, কি ব্যাপার প্রিয়? বললেন, উঠে বসো। আর জানলায় চাঁদের আলো জ্বলছিল, তাকে সুন্দর লাগছিল। আর তিনি বললেন, আমি এই মাত্র ঈশ্বরের একজন দূতকে দেখেছি, আর তিনি আমাকে এই সব কথা বলেছেন। ও তিনি দেখতে কেমন ছিলেন? সেই মা বললেন, তিনি দেখতে কেমন ছিলেন? বললেন, ও তিনি সুন্দর ছিলেন, তার পরনে ছিল চকচকে পোশাক, তার চোখ চকচক করছিল, আর তার হাতে একটি তলোয়ার ছিল, আর তিনি তা উত্তর দিকে নির্দেশ করলেন, এটাই পথ, তুমি জানো প্রতিশ্রুত দেশটি মিশর থেকে রয়েছে, সেই পথে ফিলিস্তিন। তিনি বললেন, তিনি উত্তর দিকে নির্দেশ করলেন, আর তিনি বললেন যে আমরা পরের বছর এই সময়ে একটি সন্তানের জন্ম দিতে যাচ্ছি, আর এই ছোট শিশুটি আসবে এবং বিজয়ী হতে চলেছে, এবং তার লোকদের উদ্ধার করবে, ও হালেলুইয়া, জোকেবদ। আর তিনি লক্ষ্য করলেন যে সে সাদা হয়ে যায়, তার মুখ, তার চোখ তাকিয়েছিল, তার বড় চোখ তাকিয়েছিল, জোকেবদ, কি ব্যাপার? ও আমরাম, না না না, আমাদের একটি ছেলে সন্তান আছে। হ্যাঁ, ও তুমি, এটা হতে পারে না, তুমি জানো, ও যদি তুমি এই দর্শনটি কখনোই না দেখতে, তুমি জানো ফোরন সে সকল ছোট বাচ্চাদের হত্যা করছে। হ্যাঁ, কিন্তু তুমি জানো যদি ঈশ্বর আমাদের এই শিশুটিকে দেন, ঈশ্বর শিশুটির যত্ন নেবেন, আমেন, ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন, ঈশ্বর তার যত্ন নেবেন। ঠিক আছে, পরের দিন তিনি কাজে বেরিয়ে যান, আর সেখানে সমস্ত লোক তারা আমরামকে লক্ষ্য করে, আসার পরিবর্তে আপনারা জানেন সকলে নত হয়ে ক্লান্ত হয়ে তার কাঁধ উপরে করে বললেন, আর কিছু ইট দিয়ে যাও, চলো চলো যাই। কি হয়েছে? ঈশ্বরের মহিমা হোক, ঈশ্বর প্রার্থনার উত্তর দিতে যাচ্ছে। ও না, আপনারা জানেন যখন আপনি একটি উত্তর পান তখন এটি আপনাকে ভালো অনুভব করায়। আমরা কি জানি না, বাবা এবং মা, যখন ঈশ্বর উত্তর দেন আপনাকে দর্শন দেখতে হবে না, শুধু জানি সেখানে উত্তর আছে, এটাই সব, এটাই, শুধু জানি উত্তর আছে। এখন মনোযোগ দিয়ে শুনুন, আমি চাই আপনারা শুনুন কি হয়েছিল। এখন আপনারা জানেন, কিছুক্ষণ পর বললেন, ঠিক আছে আমরাম, তোমার কি হয়েছে? ঈশ্বর প্রার্থনার উত্তর দিতে যাচ্ছেন, ঈশ্বর প্রার্থনার উত্তর দিতে যাচ্ছেন। ঠিক আছে, তিনি কিভাবে প্রার্থনার উত্তর দেবেন? এটা কোনো পার্থক্য করে না। একজন বৃদ্ধ লোক উঠে এসে বললেন, এখন আপনি কখন মনে করেন তিনি কখন উত্তর দেবেন? ঠিক আছে, আমি আপনাকে বলতে যাচ্ছি না, কারণ আপনি একজন অবিশ্বাসী, যেভাবেই হোক আমাকে আরো কিছু ইট দাও। তাদের সেখানে এভাবে ফেলে দিলেন, পরোয়া করি না। আপনাকে অবিশ্বাসীদের সবকিছু বলতে হবে না, তাই না? কোনো পার্থক্য করে না। না মহাশয়, অবশ্যই না। আমাকে আরো কিছু ইট দাও। হালেলুইয়া, প্রার্থনার উত্তর দিতে যাচ্ছেন। যখন আপনি জানেন যে এটি ঘটতে যাচ্ছে, তখন আপনি এরকম অনুভব করেন, তাই না? হ্যাঁ মহাশয়। ঠিক আছে, তিনি কিভাবে এটা করতে যাচ্ছেন আপনি জানেন না, যাই হোক, তাই শুধু ইট দিতে থাকুন। তাদের সব সেখানে রাখুন, সেখানে পুরনো সে ইট রাখুন। সেই রাতে তিনি বাড়িতে গিয়ে বললেন, ও জোকেবদ, এটা ভাবো, আমরা একটি সন্তানের জন্ম দিতে যাচ্ছি। ও, সে মুক্তিদাতা হতে যাচ্ছে, ঈশ্বর তাকে পাঠাতে যাচ্ছেন। ও, এটা চমৎকার হতে যাচ্ছে। ও, কিন্তু আমি, ও চিন্তা করা ছেড়ে দাও, চিন্তা করা ছেড়ে দাও। আমার ঈশ্বর এখন শ্রবণে রয়েছেন, ঈশ্বরের কান আছে, ঈশ্বর শুনতে পান, ঈশ্বরের হাত আছে, তিনি মুক্তি দিতে পারেন। তাই ও তার অনেক বিশ্বাস ছিল। আপনারা জানেন, যখন আপনি প্রার্থনা করেন, আপনি একটি উত্তর পান, তখন আপনি সত্যি অনেক বিশ্বাস প্রাপ্ত হন। ও, আপনি কি কখনো কিছুর জন্য প্রার্থনা করেছেন? আর আপনি জানেন ঈশ্বর আপনার জন্য এটি করতে যাচ্ছেন? তোমরা ছোট মেয়েরা কি এটা করো? আর তোমরা ছোট ছেলেরা? হ্যাঁ নিশ্চয়ই। তখনই তিনি, যখন আপনি জানেন যে এটি ঘটতে যাচ্ছে, ঠিক আছে, পুরো একটি বছর চলে যায়। আর প্রথম বিষয় আপনারা জানেন, এখানে আমরাম একদিন কাজ থেকে আসেন, আর কি হয়েছিল, সবচেয়ে সুন্দর ছোট্ট শিশুটি, ও সে একজন ছোট প্রিয় ছিল, প্রায় এত বড়, আর তাই তিনি তুলে নিলেন, আমরামের হাতে তুলে দিলেন, আর তিনি তাকে চুম্বন করেন। আপনারা জানেন তিনি তাকে ভালোবাসেন, দেখুন। আর মা তাকে জড়িয়ে ধরেছিলেন, ও কত বড় ধন। সে বলল, ও আমি খুব ভয় পাচ্ছি, যদিও তুমি জানো এই ছোট্ট শিশুটি, সে খুব মিষ্টি। আর তুমি কি জানো, বাইবেল বলে যে সে জন্মগ্রহণ করা সবচেয়ে সুন্দর শিশু ছিল। এখন আমি জানি মায়েরা এই বিষয়ে আমার সঙ্গে একমত হবেন না। তারা ভেবেছিল, আপনার মা ভেবেছিলেন আপনি সবচেয়ে সুন্দর শিশু, তা নয় কি? হ্যাঁ, আর এটা ভাবার অধিকার আছে। কিন্তু বাইবেল বলে যে সে একটি সুন্দর শিশু ছিল, ও সে একটি রত্ন ছিল, ঈশ্বর তার উপর হাত রেখেছিলেন, আপনারা জানেন। সুতরাং ও সে সবচেয়ে সুন্দর ছোট জিনিস ছিল, সেখানে শুয়ে থাকতো, আর সে দাঁত ছাড়াই একটু হাসতো। আপনার ছোট ভাই এবং তারা ছিল না এটা করবে, যখন তার কোনো দাঁত ছিল না, শুধু এইভাবে হাসবে। আর প্রথম বিষয় আপনারা জানেন, ওয়া, ও আমার ধার্মিকতা, আমি জানি, আসুন তাকে লুকিয়ে রাখি। কি ব্যাপার, তুমি কি করছো? তাকে নিচে নিয়ে যাও, তুমি জানো আদেশ কি? দেখো, যদি সেই পুরনো লম্বা নাকওয়ালা ডাইনিরা এখানে আসে, তারা আমাদের সন্তানকে নিয়ে যাবে এবং মেরে ফেলবে। সেটা ঠিক, আমরা তাকে কাঁদতে দিতে পারি না, সুতরাং তার কিছু সকালের নাস্তা বা রাতের খাবার দরকার আছে। তাই মা তাকে কোণে নিয়ে যান, তিনি তার যত্ন নেন, আপনারা জানেন। আর তাই সে তখন ঠিক ছিল, তাই তার কয়েক রাত পরে তারা তার সাথে খেলছিল, আর ওয়া সে আবার চলে যায়, আপনারা জানেন, কাঁদতে শুরু করে। সে দ্রুত সরে যায় আর তাকে লুকিয়ে ফেলে এভাবে দ্রুত, আর নিচে পিছনের দিকে একটি প্রাচীরের মধ্যে আমরাম একটি ছোট জায়গা তৈরি করেছিলেন, যেখানে তিনি শিশুটিকে লুকিয়ে রাখতে পারেন। আর তারপর প্রথম বিষয় আপনারা জানেন, তারা উপরের কক্ষে কিছু শব্দ শুনতে পান, চলে গেছে, সবাই এক জায়গায় ছড়িয়ে ছিটে যায়, বলল এটা তারা। বৃদ্ধ ডাইনিরা, লম্বা আঙ্গুলযুক্ত, রং লাগানো নোক, আর বৃদ্ধ ডাইনিরা সেখানে নিচের দিকে তাকিয়ে আর জানলার বাইরে তাকিয়ে বলল, হ্যাঁ এটা তারা, তারা সেখানে দাঁড়িয়ে আছে, খুলে ফেলো। বৃদ্ধ আমরাম বেরিয়ে আসেন, দরজা খুললেন, বললেন, তোমরা কি চাও? বলল, তোমার এখানে একটি শিশু আছে, আর আমরা এটা জানি, আর আমরা তাকে নিতে যাচ্ছি। তোমাদের দেওয়ার জন্য আমাদের কাছে কোনো শিশু নেই, তারা করেনি। আমরা ভিতরে আসছি আর দেখব, যেভাবে হোক, আমরা নারী পুলিশ, আমাদের পরিচয় চিহ্নগুলি দেখুন, আর সেটা একজন মহিলার জন্য, এটা কি এমন কিছু নয়? কিন্তু আমরা নারী পুলিশ, আমরা কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের অধিকার পেয়েছি, আপনারা জানেন আমাদের কাছে এখন সেগুলি আছে। আর তাই তারপর তারা নেমে আসে, ভিতরে প্রবেশ করে, তারা ভিতরে গিয়ে সোফা উল্টে এবং সমস্ত ড্রয়ার খুলে এবং সবকিছু মেঝেতে ফেলে দেয় এবং সমস্ত বিছানার কাপড় নিয়ে তাদের ঝেড়ে ফেলে দেয়, আর উপরে গিয়ে খুঁজে বের করে যেখানে পিতার একটি ছোট গোপন স্থান ছিল। সর্বত্র খোঁজাখুঁজি করে, তারা শিশুটিকে খুঁজে পায়নি, শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। তাই তারা সেখানে মহিলাটির কাছে আসে, দরিদ্র জোকেবদ সেখানে দাঁড়িয়েছিলেন, তার মুখ সাদা ছিল। তারা সেখানে আসে, বলল, এখানে দেখো, আমরা জানি তুমি একজন মা, আমরা তোমার চেহারা দেখে বলতে পারি, আমরা জানি তুমি একজন স্তন্য দানকারী নারী, আর আমরা জানি যে শিশুটি এখানে আছে, আমরা ফিরে আসব, আমরা তাকে নিয়ে যাব। তারা দরজার বাইরে চলে যায়, সজোরে দরজা বন্ধ করে তারা বেরিয়ে যায়। সে বলল, ও আমরা কি করতে পারি। তাই আমরাম বললেন, প্রার্থনা করো, এটা কি করার বিষয়, সেটা কি করণীয়, প্রার্থনা করো, এসো প্রার্থনা করি। ও ও ও, আমি জানি না কি করতে হবে, ও। তাই তিনি বললেন, এখন দেখো তুমি শান্ত হও, আর তুমি শিশুকে যত্ন নিতে যাও, আমি উপরে যাচ্ছি আর প্রার্থনা করছি। তাই তিনি উপরে যান এবং প্রার্থনা করেন। তিনি বলেছিলেন, যিহোবা আপনার কর্ণ আছে, যিহোবা আপনার চক্ষু আছে, যিহোবা আপনি শুনতে পারেন, আপনি প্রার্থনার উত্তর দিতে পারেন। আপনি আমাদের এই শিশুটি দিয়েছেন, আপনি আমাদের আপনার প্রতিশ্রুতি দিয়েছেন, আর আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করবেন, আর আপনি সেই শিশুটিকে রক্ষা করবেন। আর আমি নিশ্চিত, প্রার্থনা করার পরে সত্যি ক্লান্ত হয়ে তিনি এইভাবে পড়ে গেলেন আর ঘুমিয়ে গেলেন। তিনি এত ক্লান্ত ছিলেন, সারাদিন কাজ করেছিলেন আর সারা রাত প্রার্থনা করেছিলেন, তিনি ক্লান্ত ছিলেন। আর তারপর কি হয়েছিল আপনারা জানেন, তিনি ঘুমোতে গেলেন আর তিনি একটি স্বপ্ন দেখলেন। আপনারা জানেন ঈশ্বর স্বপ্নেও কথা বলেন, তাই না? অবশ্যই তিনি করেন, হ্যাঁ তিনি করেন, তিনি পারেন, দেখুন। আর তিনি স্বপ্নে কথা বলেন, ও যখন তিনি জেগে উঠলেন তিনি বললেন, এটাই আমার, এটা নিয়ে ভাবা উচিত ছিল, এটাই আমার করা উচিত, আমি এই বিষয়ে কিছুই বলবো না। তিনি সিঁড়ি দিয়ে নেমে আসেন, তিনি বললেন, জোকেবদ, হ্যাঁ প্রিয়, ও আমি খুব ক্লান্ত, আমি ঘুমাতে পারছি না। ও ঘুমাতে যাও, ঘুমাতে যাও, সব শেষ হয়ে গেছে। তুমি কিভাবে জানো? ও আমি শুধু জানি, আমার বিশ্বাস আছে। পিতার পরিবর্তে সেই রাতে প্রার্থনা করার জন্য উপরে তিনি নিচে চলে যান। তিনি সেখানে নিচে ব্যস্ত ছিলেন, আমি ভাবছি তিনি কি করছিলেন। আসুন নিচে নেমে তাকে দেখি। আমি তাকে সেখানে দেখতে পাচ্ছি, যাচ্ছেন, স্ল্যাম স্ল্যাম স্ল্যাম, এই নলটি নাও আর এটি দেখো, এটিকে বক্র করো আর দেখো এটি ভালো কিনা। ছোট হারুন সেই দিন বাইরে গিয়েছিল আর তার একটি বাহুপূর্ণ সেগুলি সংগ্রহ করে নিচতলায় রেখে দেয়, আপনারা জানেন। ঈশ্বর আপনার যত্ন নেন। প্রাচীন কালের ধর্ম এটা সব সত্য হতে হবে, তাদের চারপাশে বেঁধে ফেলেন। সে বলল, আম রাম, তোমার কি হয়েছে? হালেলুইয়া, কিছুই না প্রিয়, এগিয়ে যাও। এটা পুরনো সময়ের ধর্ম, এটা পুরনো সময়ের ধর্ম, এটা এখানে নিয়ে এসো, আপনারা জানেন, এটা পুরনো সময়ের ধর্ম, এটা বন্ধ করো, আর এটা আমার জন্য যথেষ্ট ভালো, আমাকে এটি দাও। তিনি কিছু করছিলেন, আপনারা জানেন, এক অথবা দুই সপ্তাহ অতিবাহিত হওয়ার পর প্রথম বিষয় যা আপনারা জানেন, তারা অবাক হয়েছিল যে তিনি কি করছেন। তাই একদিন রাতে যখন তারা সবাই ঘুমিয়েছিল, তিনি উপরে উঠে যান এবং এই ছোট্ট জিনিসটি উপরে নিয়ে আসেন, আপনারা জানেন। তিনি এইভাবে এটা তুলে নিয়ে আসেন আর তিনি তা তুলে ধরেন, তিনি সেই আবরণ উপরে তোলেন যেখানে তার স্ত্রী জোকেবদ ঘুমাচ্ছেন, আর তিনি সেটাকে আবরণের নিচে রেখে দেন। আর ছোট হারুন আর ছোট মরিয়ম ঘুমিয়েছিলেন, আপনারা জানেন। ও সে একটি মিষ্টি ছোট্ট জিনিস ছিল, সেই ছোট্ট মেয়েটি আর ছোট হারুনও, তাই তিনি এটি সেখানে নিচে রেখে দেন। তিনি বললেন, জোকেবদ প্রিয়, সে বলল, আমরাম, তুমি কি এই রাতে নিচতলায় প্রার্থনা করছো? বললেন, না, আমি নিচতলায় ছিলাম, ঈশ্বরের প্রশংসা করছিলাম। বললেন, তুমি কি করছিলে? বললেন, আমি তোমাকে বলতে চাই, এখন তুমি জানো সেই বৃদ্ধ ডাইনিরা ফিরে আসছে। হ্যাঁ, আর আমি তোমাকে বলতে চাই আমরা কি করতে যাচ্ছি। আমাদের কাছে এখন 3 মাস ধরে বাচ্চাটি রয়েছে আর আমাদের তার থেকে মুক্তি পেতে হবে। ও আমরাম, তোমাকে কি করতে হবে? আমাদের শিশুর থেকে মুক্তি পেতে হবে, শিশুর থেকে মুক্তি পাওয়া। হ্যাঁ, ও তুমি নিষ্ঠুর। না, আমি নিষ্ঠুর নই, না না না, আমি জানি আমি কি করছি। তুমি কি বলতে চাও, কেন তুমি ফোড়নের মতো মন্দ হবে, আমাদের শিশুর থেকে মুক্তি পাবে? হ্যাঁ, শিশুর থেকে মুক্তি পেতে যাচ্ছি। ও আমরা পারি না। এখন শুনো, যদি আমরা তাকে রক্ষা করি আমরা তাকে হারিয়ে ফেলব, আর যিনি আমাদেরকে এটা দিয়েছেন তাকে যদি আমরা এটা দিই তিনি এটা বের করবেন। এটা কি ঠিক? এখন তুমি যদি এটি রক্ষা করো আমরা এটিকে হারিয়ে ফেলব। তুমি এটা কিভাবে হারাবে? কেন সেই বৃদ্ধ ডাইনিরা এসে তাকে নিয়ে যাবে? আর দেখো, তুমি যদি সেই প্রাণকে ধরে রাখো এবং এগিয়ে যাও এবং জগতের মতো জীবনযাপন করো, তুমি তাকে হারাবে। নরকের ডাইনিরা তোমার পিছনে আছে, আর সেটা ঠিক, জগতের এই সমস্ত পুরানো মূর্খতা এবং সেখানকার জিনিসগুলি, এটি তোমার পিছনে। যদি তুমি তাকে রক্ষা করো তুমি তাকে হারাবে, কিন্তু তুমি যদি এটিকে তাকে ফিরিয়ে দাও যিনি তোমাকে এটি দিয়েছেন, তুমি এটিকে খুঁজে পাবে এবং এটিকে রক্ষা করবে। এখন এটা কি? যদি আমরা তাকে রক্ষা করি আমরা কি করব? তাকে হারিয়ে ফেলো। আমরা যদি তাকে খ্রিস্টকে দিয়ে দিই তাহলে আমরা কি করব? তাকে রক্ষা করব। আমেন, সেটা ভালো, এখন তুমি সঠিক উত্তর দিয়েছ। এখন তিনি বললেন, জোকেবদ, আমরা যদি তাকে রক্ষা করি তবে আমরা তাকে হারিয়ে ফেলব। তাই যদি আমরা তাকে ফিরিয়ে দিই যিনি আমাদেরকে এটা দিয়েছেন তার কাছে ফিরিয়ে দিই, তাহলে আমরা তাকে রক্ষা করব। এখন তোমরা একটি প্রাণ পেয়েছো আর পিতা এবং মাতা আপনারাও একই, কিন্তু আপনারা যদি এটি রক্ষা করেন আপনারা এটি হারাবেন। সেটা ঠিক, নরকের ডাইনিরা তাকে নিয়ে যাবে, তারা সকলে তাদের পিছনে রয়েছে। কিন্তু আপনি যদি এটি তাকে ফিরিয়ে দেন যিনি আপনাকে এটি দিয়েছেন, আপনি এটি অনন্ত জীবনের জন্য রক্ষা করতে পারবেন। হালেলুইয়া, আমেন। ক্ষমা করবে বাচ্চারা, আমি চিৎকার করার জন্য যথেষ্ট পুরনো ধরনের ব্যক্তি। যদি আপনারা এটি রক্ষা করেন, আসুন আমরা সবাই মিলে এটি বলি, আপনারা যদি এটি রক্ষা করেন আপনারা এটি হারাবেন। যিনি আপনাকে এটি দিয়েছেন তাকে যদি আপনি এটি ফিরিয়ে দেন তবে আপনি এটি রক্ষা করবেন, আমেন। এখন মনে রাখবেন, তাকে এটি প্রদান করুন। এখন দেখা যাক, ও সে কাঁদতে শুরু করে। সে বলল, ও তুমি এটা দিয়ে কি করতে যাচ্ছ? সে বলল, এখানে দেখো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। তুমি সেখানে আমার বিছানার নিচে কি রেখেছো? বললেন, আমাকে দেখাতে দাও। আর তিনি এটা টেনে বের করলেন। ও, এটা একটি ছোট নলখাগড়ার ঝুড়ি, এটা একটা ছোট জাহাজ। এটা কি? এর কোনো নৌকার হাল নেই, এর কোনো পাল নেই, এর উপর কোনো কামান নেই, তবুও এটি সেই সময়ের সবচেয়ে মূল্যবান পণ্য সম্ভারকে বহন করতে যাচ্ছে, যা একটি জাহাজ দ্বারা মোড়ক করা হয়েছিল। এটা শুনুন, এর কোনো নাবিক বা কর্মী বৃন্দ নেই। ভাই, আমি একজন প্রাপ্ত বয়স্কদের জন্য একটি নৌকা জানি, এই রকম। ও, সে বলল, আমাকে এটা দেখতে দাও। আমরাম, আমাকে দেখতে দাও। সে এখানে চলে আসে। বললেন, এখানে দেখো, এর উপর একটি ছোট ঢাকনা আছে, দেখো। সে ছোট ঢাকনাটি তুলে নেয়। সে বলল, হু, দুর্গন্ধ। উহু, আমার। বললেন, হ্যাঁ, দুর্গন্ধ হচ্ছে। কেন? আমি আলকাতরা ঢেলে দিয়েছি, এটাতে সবদিকে পিচ লাগানো হয়েছে। সবদিকে পিচ হলো আলকাতরা, আপনারা জানেন, তাই তারা এর উপর পিচ লাগিয়েছিল। এটাই তিনি এখানে ফুটিয়ে তুলেছিলেন আর এই নলখাগড়ার উপরে ঢেলে দিচ্ছিলেন। তিনি এটির উপর পিচ লাগিয়েছিলেন। বললেন, দেখো, তখন জল সেখানে প্রবেশ করতে পারে না, দেখো, এটা সব বন্ধ করা হয়েছে। আর বললেন, এটি এতে প্রবেশ করতে পারে না, জল পারে না, আমি এটা পিচ লাগিয়েছি। বললেন, দুর্গন্ধ হচ্ছে। তোমরা বাচ্চারা জানো আলকাতরা কি, যখন তারা রাস্তা ঠিক করছে, ও সেই ভয়ঙ্কর গন্ধ, কিন্তু এটা রাস্তার সমস্ত ফাটল বন্ধ করে, আর এইভাবে এটি করে, এটি সমস্ত জল বন্ধ করে দেয়। আর এটাই প্রার্থনা বিশ্বাসের জন্য করে, এটাই প্রতিদিন জগৎকে আপনার থেকে দূরে রাখে। যখন আপনি হাঁটু গেড়ে বসেন এবং বলেন, প্রভু যিশু, আর রক্ত নেমে আসে এবং এটি আপনাকে মোহর করে দেয় যাতে শয়তান আপনাকে ধরতে না পারে। দেখুন, সেটা ঠিক, দেখুন। তাই তখন ও অনেক সময় লোকেরা পাশ দিয়ে যায় এবং বলে যে এটি ভয়ঙ্কর, কিন্তু এতে কোনো পার্থক্য করে না, এটি আপনাকে নিরাপদ রাখে। এটাই মূল বিষয়, নিরাপদে থাকুন। বলুন, আপনি পুরনো ধাঁচের, কিন্তু এটা কোনো ব্যাপার না, এটা আপনাকে নিরাপদ রাখে। ঠিক আছে, বললেন, আমরা কি করতে যাচ্ছি? ঠিক আছে, বললেন, আমি তোমাকে বলবো আমরা কি করতে যাচ্ছি। আমরা সেই সন্তানকে নিতে যাচ্ছি, আর আমরা একটু বিদায় নিতে যাচ্ছি, আর আমরা শিশুটিকে নিয়ে এখানে রাখবো এবং তাকে নীল নদে ছেড়ে দেব। ও না না না, অমরাম, তুমি আমাদের শিশুকে নদীতে ফেলতে পারো না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি কি করছি। দেখুন, তিনি একটি স্বপ্ন দেখেছিলেন, তিনি জানতেন কি করতে হবে। দেখুন, ঈশ্বর তাকে নির্দেশ দিয়েছিলেন, তিনি জানতেন কি করতে হবে। তিনি এটি নির্মাণ করেছিলেন এবং তিনি দেখেছিলেন যে এটি সেই জাহাজেরই এক ধরন যা নোহকে তার সময়ে সেখানে রক্ষা করেছিল। তাই তিনি বললেন, এখানে দেখো, আমি এর ঠিক উপরে একটি ছোট গর্ত করেছি যাতে সে শ্বাস নিতে পারে। দেখো, সে সেখান দিয়ে সূর্যের আলো পেতে পারে। আর আপনারা জানেন, পুরাতন বাইবেলের সিন্ধুকটি সেখানে পিছনে এটি এইভাবে তৈরি করা হয়েছিল, আর এর ঠিক উপরে একটি ছিদ্র ছিল যাতে আপনি দেখতে পারেন, আপনি দেখেন, আর যেখানে তাকে উপরে দেখতে হবে। তাই তখন এই দরিদ্র শিশুটি নামহীন, এমনকি কোনো নাম ছিল না, ছোট্ট নামহীন শিশু, আর তবুও বিশ্বের সবচেয়ে সুন্দর শিশু। পরের রাতে যখন তারা ভিতরে আসে, আর তারা সকাল প্রায় 3টা পর্যন্ত অপেক্ষা করেন, আর তারপর তারা তিনি চলে আসেন, আর তিনি প্রার্থনা করে এসেছিলেন, তিনি চলে আসেন আর বললেন, এখন এসো জোকেবদ, উঠো। আর তাই তারা ছোট হারন এবং ছোট মরিয়মকে জাগিয়েছিল। ও, সে এসে তার হাত দিয়ে জড়িয়ে ধরল। সে বলল, বাবা, ছোট মরিয়ম। সে বলল, তুমি আমাদের ছোট ভাইকে নিবে না বাবু? তুমি কি আর নীল নদে ছেড়ে দিবে না, যেখানে সেই সমস্ত বৃদ্ধ কুমির রয়েছে? আর সে তার ছোট্ট চুলকে এভাবে পিছনে ঠেলে দিল, আর তার সুন্দর চোখ ছিল, আর সুন্দর ছোট চুল, আর তাই তিনি তার গালের পাশে চুম্বন করলেন। তিনি বললেন, প্রিয়, এটা আমাকেও কষ্ট দেয়, এটা আমাকেও কষ্ট দেয়, কিন্তু আমাদের এটা করতে হবে। তোমরা দেখো, ছোট মেয়েরা এবং ছেলেরা, কখনো কখনো আমাদের এমন কিছু করতে হয় যা আমাদেরকে কষ্ট দেয়, কিন্তু আমাদের এটা করতে হবে যেভাবেই হোক। যখন মেয়েরা বলে, আরে, তুমি কি কখনো সিগারেট পান করেছো? তোমরা বলবে, না। ঠিক আছে, একটি চেষ্টা করো। ও, আমি তোমার বন্ধু, তোমরা জানো, হ্যাঁ, তোমরা সেটা চেষ্টা করবে, কিন্তু তোমাকে এটা সামান্য আঘাত করতে পারে, কিন্তু বলবে, ওহু, আমি এটা চাই না, দেখো, দেখো আমি এটা চাই না। বলবে তুমি কি আসবে আজ সন্ধ্যায় আমার সঙ্গে প্রদর্শনীতে যাবে? না না আমি প্রদর্শনীতে যাই না, দেখো এটা সামান্য আঘাত করতে পারে, দেখো। ও তুমি কেবল একটি পুরান ধারণার, তোমরা সেটা বিশ্বাস করবে না, সামান্য আঘাত লাগতে পারে, শুধু এটা থেকে তোমাদের মাথা ঘুরিয়ে নাও, এটা করা সঠিক কাজ। তোমরা দেখো সর্বদা এটি করো, সঠিক জিনিসটি করো, ঠিক আছে? আর এখন যখন মেয়েরা এই ছোট বুড়ো আঙ্গুলের নাচের বিষয়গুলি শিখছে আর চায় তোমরা এটা করো, তোমরা তাদের বলো না না তোমরা এটা করবে না, দেখো। ও ঠিক আছে, এটা অনেক মজার, এটা কতটা মজার তা তোমরা চিন্তা করো না, তোমরা যা সঠিক তা করতে চাও, তাই তোমরা সর্বদা যা সঠিক তা করো। এখন তোমরা এখন সেটা মনে রাখো, তোমরা এটা ভুলে যাবে না, তাই না? এখন এখন তোমরা কি করেছিলে? তখন তারা ছোট শিশুটিকে নিয়ে সেখানে চলে আসে, আর ছোট হারন উঠে আসে, সে বলল বাবা তুমি আমাদের শিশুটিকে নিয়ে কি করতে যাচ্ছ? তিনি বললেন হারন এখানে আমার কোলে বসো প্রিয়। বললেন দেখো হারন, আমরা যদি শিশুটিকে রাখি আমরা কি করতে পারি? তাকে হারিয়ে ফেলা। কিন্তু যিনি আমাদেরকে এটা দিয়েছেন তার হাতে যদি আমরা শিশুটিকে ফিরিয়ে দিই আমরা কি করব? আমরা তাকে রক্ষা করব, সেটা ঠিক, কিন্তু তুমি এটা কিভাবে করবে বাবা? আমি জানি না, আমি জানি না এটা কিভাবে করা হবে, কিন্তু ঈশ্বর এটা করতে যাচ্ছেন, দেখুন। আর তাই তারা ছোট শিশুটিকে সেখানে রাখেন আর তিনি চলে যান। আর এখানে তারা এখন যাচ্ছে, তারা দরজার দিকে যাচ্ছে, তারা দরজার কাছে যায়, তিনি রাস্তার এই দিকে দেখেন, রাস্তার সেই দিকে দেখেন, সেখানে কোথাও নেই, কেউ আসছে না। বললেন এসো জেকব, এসো হারন, এসো এসো মরিয়ম, চলো যাই। তারা ছোট সিন্দুকটি নিয়ে নদীর তীরে নলখাগড়ার কাছে যায়। ও এটি একটি দীর্ঘ সময় দিবালোকের থেকে, আর এখানে ছোট হারন আসে, সেখানে ছোট মরিয়মকে জড়িয়ে ধরে, ছোট ভাই এবং বোন তারা কাঁদছিল, আর দরিদ্র জেকব সে এগিয়ে যাচ্ছে, বলছে চুপ 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 চুপ, তারা রাস্তা দেখছে, সাবধান সাবধানে থেকো, রাস্তা দিয়ে যাওয়ার সময় সাবধানে থেকো। ছোট শিশুটিকে সঙ্গে নিয়ে, আর মা শিশুকে সঙ্গে নিয়েছিলেন, আর পিতা সিন্দুকটি সঙ্গে নিয়েছিলেন, তারা নদীতে নেমে আসেন। ও এটি একটি বড় নদী, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী প্রায়, আর তাই তারপরে বড় বিশাল নদী, আর দ্রুত, আর বড় বড় কুমির এবং অ্যালিগেটররা পূর্ণ। ও তারা মোটা ছিল, তারা তাদের ছোট বাচ্চাদের খাইয়েছিল, তারা মোটা ছিল। আর সে বলল জেকব তার স্বামী আমরামকে বলেছিল, বলল ও যদি অ্যালিগেটর তাকে ধরে ফেলে, যদি এখানকার কুমিরেরা তাকে স্পর্শ করে। বললেন চিন্তা করো না, যদি তারা কখনো সেই আলকাতরায় তাদের নাক আটকে দেয় তবে তারা দূরে সরে যাবে, দেখো এই কারণে এটি দুর্গন্ধ হয়, দেখো সে নাক উপরে করবে। বলল সে মানুষের মাংসের গন্ধ নিতে পারবে না, তাই সে চলে যাবে, সে আলকাতরা এত দুর্গন্ধ যে তারা পালিয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তাই তারা আর সেখানে এটি রেখে দেয়, সেই ছোট্ট সিন্দুকটি। আর সে বলল এখন তুমি শিশুকে দুধ পান করাও। তাই মা শিশুটিকে নিয়ে যায় আর দুধ পান করায়, আর শিশুটি তার সকালের প্রাতরাশ না করা পর্যন্ত সে তাকে দুধ পান করায়, আর তখন সে তাকে চুম্বন করে আর বলেন এখন হারন তুমি তাকে চুম্বন করতে পারো, আর হারন তাকে চুম্বন করে, আর তারপর তাকে মরিয়মের কাছে নিয়ে যায়, আর সে তাকে চুম্বন করে, আর মা তাকে চুম্বন করে, আর ও সে বলল আমি শুধু এখন এখন শুনো, আমাদের সৈন্য হতে হবে, দেখো আমাদের সৈন্য হতে হবে, এখন তোমরা সবাই তাকে আবার চুম্বন করতে চাও। তারা সবাই তাকে চুম্বন করে এক এক করে পুনরায়, তারপর তারা তাকে সেখানে রাখে। আর মা ছোট কম্বল তৈরি করেছিলেন আর তার উপর রাখলেন, আর একটি বালিশ তিনি সেখানে এটা রাখেন। সে বলল আমার প্রিয় ছোট শিশু, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, এখন ঈশ্বর তার যত্ন নেবেন, তোমরা চিন্তা করবে না। ছোট্ট ঢাকনাটা বন্ধ করে দেন, আর প্রথম বিষয় আপনারা জানেন, পিতা তার কোট খুলতে শুরু করেন, তার শার্ট খুলতে শুরু করেন, এখানে তিনি চলে যান জলের মধ্যে। আপনি কি মনে করেন স্বর্গে এই সময় কি ঘটছে? হালেলুইয়া! আপনারা জানেন যখন এখানে কিছু ঘটছে সেখানেও কিছু ঘটছে। আমেন! আমি ঈশ্বরকে তার সিংহাসন থেকে উঠতে দেখতে পাচ্ছি, হেঁটে যেতে, বলতে গাবরিয়েল, গাবরিয়েল আপনি কোথায়? গাবরিয়েল বলেন আমি এখানে প্রভু, এখানে আসুন আপনাকে কিছু দেখাতে যাচ্ছি। বললেন আপনারা সকল স্বর্গদূতেরা এখানে আসুন, এক মিনিট আমি আপনাদের কিছু দেখাতে চাই। আমি এমন লোকবৃন্দ পেয়েছি যারা আমাকে বিশ্বাস করে, হ্যাঁ আমি এমন লোকবৃন্দ পেয়েছি যারা আমাকে বিশ্বাস করে, এখানে আসুন এক মিনিট, এটা আপনাদের সকল স্বর্গদূতদের জন্য ভালো, এটি একবার দেখুন, দেখুন এটা কোথায়, ঠিক সেখানে বাইরে দেখুন, হ্যাঁ 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 আমি এটা দেখতে পাচ্ছি, সেখানে ঠিক নিচে দেখুন, সেই বুলরাস, সেই নলখাগড়ার কিনারা দেখুন, হ্যাঁ সেখানে দেখুন, এটা কি? সেখানে একজন ব্যক্তি বাতাসে হাত তুলে হাঁটু গেড়ে আমাকে ডাকছেন, সেখানে একজন মা কাঁদছেন আর দুটি ছোট শিশু কাঁদছে, তারা আমাকে শেষ পর্যন্ত বিশ্বাস করেছে। গাবরিয়েল আপনার মনে আছে যখন আপনি সেখানে গিয়েছিলেন, আপনার মনে আছে সেই লোকটিকে? হ্যাঁ আমি সেই রাতে কক্ষে দেখা করেছিলাম এবং তার সাথে কথা বলেছিলাম, তিনি এখনো আমাকে বিশ্বাস করেন, আমি এমন লোকবৃন্দ পেয়েছি যারা আমাকে বিশ্বাস করেন, আমার কাছে এমন লোকবৃন্দ আছে যারা আমাকে শেষ পর্যন্ত বিশ্বাস করবে, তাকে দেখুন, তার দিকে দেখুন। হ্যাঁ, ও তিনি কি সাহসী নন? পিতা জলে হাঁটছেন, ছোট নৌকাটি ঠেলে বের করতে শুরু করেন। আমি তাকে বলতে শুনতে পাচ্ছি, গাব্রিয়েল। হ্যাঁ প্রভু। দশ হাজার স্বর্গদূতকে ঘটনাস্থলে ডাকুন অবিলম্বে, তাদের পদযাত্রার আদেশ দিন, স্বর্গের বাহিনীকে ডাকুন, তাদের সকলকে উপরে নিচে প্রেরণ করুন স্বর্গের সিঁড়ি দিয়ে, এবং তাদের সবাইকে নীল নদের উপরে নিচে রাখুন। আমি আদেশ দিচ্ছি, যে কোনো কুমির সেই পণ্য স্পর্শ করবে না, কিছুই তাকে স্পর্শ করবে না, এক খণ্ড কাঠও তার কাছে আসতে দিও না। হালেলুইয়া। গাব্রিয়েল বললেন, এটা করা হবে। তিনি তুড়ির ধ্বনি করলেন, দশ হাজার স্বর্গদূত হাতে আসেন। উড্ডয়নকারী, আপনি কোথায় যাবেন প্রভু? আমি অন্য প্রান্তে থাকব। তিনি সর্বদা প্রাপ্তির প্রান্তে আছেন। আমি অন্য প্রান্তে অপেক্ষা করব। আমি একটি উদ্দেশ্য পেয়েছি। যখন লোকেরা আমাকে বিশ্বাস করবে, তখন আমার কিছু আছে, একটি উদ্দেশ্য। তাদের সঙ্গে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তিনি অন্য প্রান্তে চলে যান। আমি মসিকে দেখি, অথবা ছোট হারন, এবং তাদের রাস্তায় ফিরে যাচ্ছে, কাঁদছে। এটা দেখুন। আর ছোট মরিয়ম, সে এখনো দাঁড়িয়ে আছে, দেখছে। সে বলল, ও বললেন, এসো মরিয়ম, দিনের আলো হয়ে আসছে, এসো। মোড়ক দিনের ডাক দিচ্ছে, চলো, দিবালক হচ্ছে, এসো প্রিয়, চলো যাই। বললেন, ও বাবা, বাবা অনুগ্রহ করে আর একবার আমাকে দাঁড়াতে দিন, শুধু আমাকে এটা দেখতে দিন, আর আমাকে দেখতে দিন কি হয়, আমি কিছুক্ষণ পর বাড়ি ফিরবো। ও, সেটি একটি ভালো বুদ্ধি মরিয়ম, এটা ঠিক হতে পারে, তুমি শুধু দাঁড়িয়ে দেখো কি ঘটে। ঠিক আছে, আমি এটা দেখব। এখন তুমি কিছুক্ষণ পর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, তুমি শুধু দেখো কি ঘটে, আর তুমি এসো আমাদের কাছে খবর নিয়ে এসো কি হচ্ছে। ঠিক আছে বাবা, আর তারা চলে যান, তাড়াতাড়ি করতে হয়েছিল। ছোট মরিয়ম, সে দাঁড়িয়ে আছে আর দেখছে। প্রথম বিষয় আপনারা জানেন, এটা আলো হয়। ও ও ও, সেখানে কি আসছে? এটি একটি খণ্ড, না এটি কি কুমির? ও, সে ঘুরে গেছে। হা হা, তিনি কি দেখছেন? তিনি তা দেখছেন যা অনেক লোক দেখতে পান না। দেখুন, সেই ছোট্ট পণ্য সম্ভার সেখান দিয়ে ভেসে যাচ্ছিল। তারা ভেবেছিল এর কোনো উড্ডয়নকারী নেই, তারা ভেবেছিল এর কোনো নাবিক নেই, তার ছিল। তারা চারপাশে জড় হয়েছিল। এখানে একটি ছোট কুমির আসে, বলে, ও ওখানে দেখছি, এখানে সে আসে, এভাবে ভেসে ওঠে, সে যায়, ও না না না, সে পণ্য সম্ভারের কাছে আসতে পারে না। সেখানে পবিত্রতা দাঁড়িয়েছিলেন, মুক্তিদাতা, 30 লক্ষ ইহুদি যাদের মুক্তির প্রয়োজন ছিল, নরকের সমস্ত দিয়াবল তাকে স্পর্শ করতে পারেনি, ভাসমান এই ছোট্ট পুরাতন আলকাতরা নির্মিত সিন্ধুকটি নদীর তীরে। প্রথম বিষয় আপনারা জানেন, এটি একটি ঘূর্ণিতে চলে যায়। ও, মরিয়ম বললেন, ও ও, সেটা দেখুন, সেই ঘূর্ণিটি, এর দিকে দেখুন, এইভাবে এর দিকে দেখুন। প্রথম বিষয় আপনারা জানেন, হঠাৎ করে এটি বেরিয়ে আসে, এভাবে এটি চলতে থাকে। আমরা ঘূর্ণির মধ্যে পড়ি কখনো কখনো। এই ছোট্ট চক্রটি, চিন্তা করো না, সেখানে কেউ দেখছেন, সদাপ্রভুর দূত, যাহারা তাহাকে ভয় করে তাহাদের চারদিকে শিবির স্থাপন করেন, তাদের মধ্যে 10,000 এখন পদযাত্রার তালিকায় রয়েছে। ছোট মরিয়ম, সে নেমে যায়, সে এই বড় পাথরের উপর উঠে যায়, আর সে এভাবে এর উপর দিয়ে চলে যায়, আর সে দৌড়ে নিচে চলে যায়, সে সিন্ধুকটি দেখেছে, আর এখান দিয়ে নিচে চলে যায়, আর এই নলখাগড়ার গুচ্ছের মধ্যে দিয়ে যায়। কিছুক্ষণ পরে এটি সেখানে আটকে যায়, বলে, ও ও, আমি আশ্চর্য হই। এখন তার বাবা তাকে বলেছিলেন, এখন তুমি কাউকে তোমাকে এটা দেখতে দিবে না, যদি কেউ আসে এমন আচরণ করো যেন তুমি এটির দিকে তাকাচ্ছ না, অন্য কোনো পথে চলে যাও, এমন আচরণ করো না, এমন আচরণ করো না যে তুমি একবারেই দেখছো, শুধু এগিয়ে যাও, ঠিক আছে? সে বলল, সে পারে চলে যায়, এটা আটকে যায়। প্রথম বিষয় আপনারা জানেন, সেখানে জেলেদের একটি বড় দল ছিল, আর সে এমন আচরণ করে যেন সে একটা ছোট্ট মেয়ে হেঁটে যাচ্ছে। সেই সঙ্গে এখন দিনের 10টা আপনারা জানেন, তাই সে নদীর ধারে হাঁটছিল, আর সে তার পিছনের দিকে দেখতে থাকে, পাশ দিয়ে দেখে এটি কোথায় যাচ্ছে। কিছুক্ষণ পর সে অন্য দলের পাশ দিয়ে যায়, শুধু দেখতে থাকে, একটু দূরে সরে যায়, চলতে থাকে, একটু দূরে চলে যায়। কিছুক্ষণ পর সে একটি বড় প্রাচীরের কাছে আসে, ও আমা, এটা এই দেয়ালের পিছনে চলে যাচ্ছে। সে কি করতে পারে? সে জানে না কি করতে হবে, তাই সে প্রাচীরের উপর দিয়ে যেতে পারে না, তাই সে জলে নেমে যায় এবং এর উপর এইভাবে উঠে পড়ে, আর উপরে হামাগুড়ি দিয়ে উঠে যায়। সে সেখানে উঠে পড়ে আর সে হাঁটতে থাকে। প্রথম বিষয় আপনারা জানেন, সে একটি সুন্দর বাগানে চলে আসে, ফুল সর্বত্র ফুটছে, আর এটা খুব সুন্দর। এখন এক মুহূর্ত শুনুন, এখন দেখুন, ছোট মেয়েরা, সুন্দর ফুল আর ও গাছগুলি সব কর্তিত। এটা খুব সুন্দর লাগছিল, এটা একটি উদ্যান। ও সে বলল, সেদিকে দেখো, সেদিকে। ও আমা, আমি প্রাসাদ উদ্যানে আছি, ফোরনের প্রাসাদে উদ্যানে। আমি এখানে কি করতে যাচ্ছি? যদি তারা আমাকে এখানে ধরে ফেলে, ও আমা, তারা আমার কি করবে? আর সে দেখছে সেখানে ছোট্ট সিন্দুকটি চলে যাচ্ছে, আর এটা একরকম জলের মধ্যে থেমে যায় আর জলে ভেসে যেতে শুরু করে। আমি ভাবছি কেন, আর সে কাউকে কথা বলতে শুনতে পায়। সে ঝোপের নিচে চলে যায়, সে বসে পড়ে আর এইভাবে বাইরে দেখে। আপনারা জানেন, ছোট মরিয়ম বাইরে তাকাতে শুরু করে, এটা দেখে। প্রথম বিষয় আপনারা জানেন, এখানে কোনো বিশাল বড় শক্তিশালী কালো পুরুষরা আসে, এইভাবে একটি ছাউনি বেঁধেছে, আর দাসীরা অনুসরণ করছে, আর তারা গান করছে। আর এখানে একজন মহিলা আসেন, আর তার মাথায় সোনার একটি বড় বন্ধনী রয়েছে, একটি বড় সাপ যার মুখ খোলা এইভাবে এর সামনে। আর সে একজন সুন্দর চেহারার মহিলা, আর সে নেমে আসেন, তার পরনে খুব সুন্দর পোশাক রয়েছে ইত্যাদি। আর আমি একজন দাসীকে বলতে শুনছি, মহামহিম, আপনি কি মনে করেন আজ সকালে জল গরম হবে? মরিয়ম বললেন, মহামহিম, ও এটা অবশ্যই রাজকীয় হতে হবে, তাই আমাকে অবশ্যই উদ্যানে থাকতে হবে, আর যদি তারা আমাকে এখানে ধরে ফেলে, তারা আমার কি করবে? ঠিক আছে, তিনি নেমে আসেন, আর এই বড় কালো লোকেরা এইভাবে স্তম্ভটি বেঁধে ফেলছে, এইভাবে জলের ধারে চলে যান, আর তিনি তার জুতা খুলে ফেলেন। আর একজন দাসীর কাছে তোয়ালে ছিল, আর অন্যদের কাছে সাবান ছিল, আর তিনি তার সকালে স্নানের জন্য যাচ্ছিলেন, তাই তিনি সেখানে চলে যান এবং তিনি তার স্নানের জন্য প্রস্তুত হন। তিনি তার জুতা খুলে ফেলেন, তিনি বললেন, আমি আমার পায়ের আঙ্গুল জলে প্রবেশ করাবো আর দেখব এটা উষ্ণ কিনা। ও এটা খুব সুন্দর, সেখানে ওটা কি রয়েছে? ও মরিয়ম, ছোট মরিয়ম বলল, ও সে সেই সিন্দুকটি গুপ্তচরবৃত্তি করছে। ও তিনি বললেন, এটা কি কুমির? সেই বড় শক্তিশালী লোকদের মধ্যে একজন বললেন, এক মিনিট, আমি খুঁজে বের করব। স্ল্যাশ 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 জলে চলে যায়, এভাবে এটি তুলে নেয় আর ভিতরে চলে আসে। বললেন, মহামহিম, দাসীকে এটি দেয়, আর দাসী এটি নিয়ে নেয়, আর এটি তাকে এইভাবে দিয়ে দেয়, আর তিনি এটি নিচে রেখে দেন। তিনি বললেন, এটা কি দুর্গন্ধ? এর উপর আলকাতরা লেগে আছে, এখানে দেখুন, এর উপরে একটি ছিদ্র আছে। আর মরিয়ম বললেন, ও ও সেখানে আমার ছোট ভাই চলে গেছে, সেখানে আমার ছোট ভাই চলে গেছে, আর তাই তারা এটিকে এভাবে খুলে ফেলে। ও এটা একটা শিশু, পৃথিবীর সবচেয়ে সুন্দর ছোট্ট শিশু, আর ও একজন ঈশ্বর যিনি ঘৃণার সৃষ্টি করতে পারেন, ভালোবাসা সৃষ্টি করতে পারেন, আর সমস্ত ভালোবাসা যা তিনি একজন মানুষের হৃদয়ে রাখতে পারেন, একজন সন্তানের জন্য একজন মা তিনি সেই মেয়েটির হৃদয়ে রেখেছিলেন। আর তিনি বললেন, এটি একজন ইব্রীয়, আমি জানি এটা কি, এটা আমার সেই অসুস্থ পিতা, তিনি এত খারাপ, তিনি তাদের সবাইকে ছোট ছোট ইব্রীয় শিশুকে হত্যা করার জন্য বলেছিলেন, আর তাদের মধ্যে একজন মা তাদের শিশুকে বাইরে ফেলে দিয়েছেন, আশা করেছেন যে এটি যেখানেই হোক স্থান প্রাপ্ত করুক। ও তিনি দুষ্টু, ঠিক আছে, তিনি তাকে হত্যা করবেন না, কারণ সে আমার। আহা, দেখুন ঈশ্বর কেমন কাজ করেন। তিনি তাকে তুলে নেন, আর তিনি তাকে চুম্বন করেন, আর শিশুটি ক্রন্দন করছিল, আর যখন সে ক্রন্দন করতে থাকে তখন এটা তার হৃদয়কে উষ্ণ করে। তিনি বললেন, দরিদ্র ছোট ব্যক্তি বললেন, আমি তাকে নিয়ে যাব এবং আমি তাকে বলতে যাচ্ছি, আমি তার একটি নাম দিতে যাচ্ছি, আর সেখানেই তিনি তার নাম পেয়েছিলেন। তার নাম কি ছিল? মসি, আর মসি মানে জল থেকে বের করা। দেখুন, তিনি বললেন, এখন আমি তাকে মসি বলে ডাকবো, আর সে আমার নিজের সন্তান হবে, আমি তাকে পালন পোষণ করবো। কিন্তু এখন তিনি বললেন, কিন্তু আমি একজন কুমারী, আমি তাকে দুধ পান করাতে পারি না, আমার কাছে তাকে খাওয়ানোর কোনো উপায় নেই। তখন তাদের কাছে এই বোতল এবং জিনিসগুলি ছিল না, মহিলারা ধূমপান করত না, আর তারা এখন যেমন করে আপনারা দেখুন, এবং নিজেদের বিষযুক্ত করে। তাই বললেন, ঠিক আছে, যদি আপনি একটি বললেন, আমি কি করব? তাই তিনি বললেন, আমি। তাদের মধ্যে একজন বললেন, আমি আপনাকে বলবো, মহামহিম, আমি আপনার শিশুর জন্য একজন স্তন্যদায়ী সেবিকা খুঁজে বের করব। ও তিনি বললেন, এটা খুব ভালো ছোট। কেউ কথা বললেন, একজন স্বর্গদূত ঝোপের কাছে দাঁড়িয়ে বললেন, মরিয়ম, সেখানে তোমার সুযোগ আছে, সেখানে তোমার সুযোগ আছে। ছোট মরিয়ম দৌড়ে বেরিয়ে আসে, বললেন, তুমি এখন কিছু বলবে না, তুমি চলতে দিও না, তুমি বেরিয়ে এসে বলো, তুমি একজন সেবিকা খুঁজে আনবে আর তোমার মাকে নিয়ে এসো। ঠিক আছে, তাই সে বলল, মহামহিম, এখন সাধারণত তিনি বলতেন, তুমি এখানে কি করছো, কিন্তু দেখুন ঈশ্বর এটিকে ঢেকে দিয়েছিলেন। কেন? পদযাত্রায় তার 10,000 স্বর্গদূত ছিল, দেখুন তার কর্মসূচি কার্যকর হতে যাচ্ছে, তার 10,000 স্বর্গদূত সেখানে দাঁড়িয়ে ছিল। তাই প্রথম বিষয় আপনারা জানেন, বললেন, তোমার, বললেন, হ্যাঁ ছোট্ট প্রিয়তমা, তুমি এখানে কি করছো? সে বলল, আমি আপনাকে শিশুটির সঙ্গে দেখেছি। বললেন, আমি জানি সেখানে একজন সুন্দর মা আছেন, যিনি আপনার জন্য আপনার সন্তানের যত্ন নেবেন। তিনি বললেন, যাও তাকে নিয়ে এসো। আর তাকে বলো যে আমি তাকে সপ্তাহে $300 দিব এই শিশুর যত্ন নেওয়ার জন্য, আর আমি তাকে প্রাসাদে একটি সম্পূর্ণ কক্ষ দিয়ে দিব। আর যদি তুমি জানো যে সেখানে একজন ইব্রীয় মহিলা আছেন, তিনি একজন স্তন্যদায়ী সেবিকা যিনি এই শিশুকে দুধ পান করাতে পারেন, এটি আমার শিশু। বললেন, হ্যাঁ মহামহিম, আমি আপনার জন্য একজন নিয়ে আসব। বললেন, এখন এক মিনিট অপেক্ষা করো, তুমি দুর্গে যাওয়ার আগে তোমার কাছে একটি পাসওয়ার্ড থাকতে হবে। দেখো, তুমি পাসওয়ার্ড জানো না, প্রতিদিন আমাদের একটি পাসওয়ার্ড থাকে। এখন আজকের পাসওয়ার্ডটি তুমি জানো এটা কি ছিল? একটি কাটা এবং খড়ের বোঝা। বললেন, দাঁড় দিয়ে যাওয়ার জন্য তোমাকে এটাই বলতে হবে। তাই ছোট্ট মরিয়ম বাড়ি থেকে বেরিয়ে আসে যতটা দ্রুত সে যেতে পারে, আর দেয়ালের উপর দিয়ে লাফিয়ে রাস্তায় নেমে আসে, আর এই পথে চলে যায়, আর এই পথে, আর যতটা দ্রুত সে যেতে পারে সে বাড়িতে দৌড়ে আসে। আর আমরাম সবেমাত্র বাড়িতে এসেছিলেন, আর জেকেব আর ও তারা দুঃখিত ছিল, ভাবছিল কি ঘটছে। সে বলল, আমার দুর্ভাগা শিশু, আমার দুর্ভাগা শিশু। সে তিনি বললেন, এখন শুধু শুনো। বললেন, আমি কিছুক্ষণ আগে সেখানে রাস্তা দিয়ে এসেছি, আর সেই দরিদ্র মা সারাদিন সবাইকে আগলে রেখেছেন। তারা আজ সকালে ঠিক এই পাড়া দিয়ে এসেছিল, আর তারা আশেপাশে প্রতিটি শিশুর মাথা ফাটিয়ে দিয়েছে। আর বললেন, তারা চিৎকার করছিল এবং কাঁদছিল। এখন জানি না তোমার শিশু যেখানেই হোক না কেন, আমাদের শিশুটি যেখানে আছে ঈশ্বর তার যত্ন নেবেন। ঠিক তখনই কিছু ঘটলো। ও ও, তারা সেখানে এখন দরজায়, তাই তারা গিয়ে দেখলো, না এটা তারা নয়, এটা মরিয়ম ছিল। সে বলল, ও ও মরিয়ম, ভিতরে এসো প্রিয়, শিশুটির কি হয়েছে? সে বলল, মা আমি খুব ক্ষুধার্ত। বলল, কিন্তু শিশুটির কি হয়েছে? বলল, আমি প্রায় ক্ষুধায় মারা যাচ্ছি মা। বলল, ও প্রভু প্রশংসা হোক, হালেলুইয়া, আমি প্রায় ক্ষুধায় মারা যাচ্ছি মা। বলল, কিন্তু শিশুটির কি হয়েছে? বলল, মা আমি এত ক্ষুধার্ত যে আমি গৃহের সবকিছু খেতে পারি। বলল, আমরা তোমার জন্য কিছু খাবার নিয়ে আসবো, কিন্তু শিশুটির কি হয়েছে? বলল, ও শিশুটি ঠিক আছে মা, আমাকে কিছু খেতে দাও, ও আমি খুব খুশি, কিন্তু তার কি হয়েছে? ঠিক আছে, আমাকে কিছু খেতে দাও, আমি প্রায় ক্ষুধায় মারা যাচ্ছি। আপনারা কি এটা কল্পনা করতে পারেন? সে বলল, মরিয়ম, এটা তোমার মা আর বাবা, শিশুটি কোথায়? সে বলল, মা আমি তোমাকে বলেছি শিশুটি, আমি তাকে দেখেছি, আর সে ঠিক আছে। এখন মা আমাকে কিছু খেতে দাও, আমি ক্ষুধায় মারা যাচ্ছি। তোমরা জানো আমি প্রায় ক্ষুধায় মারা যাচ্ছি, তোমরা যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসো তোমরা জানো ও কিছু খেতে হবে। তাই তিনি গিয়ে তার জন্য একটি স্যান্ডউইচ নিয়ে আসেন। বললেন, এখন বলো। আর সে যাচ্ছে, ইয়াম 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 খাচ্ছে, আপনারা জানেন যেমন। বললেন, মা। বললেন, হ্যাঁ, কিন্তু শিশুটির কি হয়েছে? কেন? বললেন, মা। সে তাকে গল্পটি বলল, আর বলল, মা তুমি তোমার সেরা জামা কাপড় বের করে আনো, আর তোমার সুটকেস গুছিয়ে ফেলো, কারণ তুমি সেই শিশুটির যত্ন নিতে যাচ্ছ। ও কি, আপনি যদি এটি হারিয়ে ফেলেন আপনি এটি আবার খুঁজে পাবেন, এটা কি ঠিক? যদি আপনি এটি রক্ষা করেন আপনি এটি হারিয়ে ফেলবেন, যদি আপনি এটি দেন এটি হারিয়ে ফেলেন আপনি এটি খুঁজে পাবেন, এটা কি ঠিক? আর ছোট্ট মরিয়ম খাচ্ছে, বলল, হ্যাঁ। বলল, তুমি আজ প্রাসাদে যাচ্ছ, আর শুধু তাই নয়, কিন্তু তোমাকে দেওয়া হয়েছে সপ্তাহে $300 দেওয়া হবে, আর দেশের সেরা কক্ষ তোমার নিজের শিশুর যত্ন নেওয়ার জন্য। পৃথিবীর ইতিহাসে প্রথমবার যেখানে একজন মাকে তার নিজের সন্তানকে দুধ পান করানোর জন্য অর্থ প্রদান করা হয়েছিল। দেখুন ঈশ্বর এটা কিভাবে করেন, হালেলুইয়া। তার নিজের সন্তানকে লালন পালন করানো, আর তার জন্য সপ্তাহে $300 পান, আর দেশের সেরা কক্ষ, ঈশ্বর বিষয়গুলি করেন, তাই না? এটা কি প্রার্থনার জন্য প্রদান করে? প্রার্থনা করা কি ভালো? তাই সে তার ছোট্ট সুটকেস প্রস্তুত করে। আমরা এখন তাড়াতাড়ি করব, আমরা এক মিনিটের মধ্যে বন্ধ করতে যাচ্ছি। তাই আমরা, সে তার সুটকেস প্রস্তুত করে, আর সে পথে নেমে আসে যতটা দ্রুত সে যেতে পারে। আর প্রথম বিষয় যা আপনারা জানেন, সে আসে, বড় বৃদ্ধ প্রহরী তার বড় বর্ষা নিয়ে সেখানে দাঁড়িয়ে। বললেন, সেখানে কে যাচ্ছে? সে বলল, একটি কাটা এবং খড়ের বোঝা, এগিয়ে যাও, দেখুন ঈশ্বর কিভাবে কাজ করেন। পরের প্রহরীর কাছে যান, সেখানে তিনি তার তলোয়ার বের করে বললেন, তুমি কে, কে সেখানে যাচ্ছে? বললেন, একটি কাটা এবং খড়ের বোঝা। বললেন, এগিয়ে যাও, আমার, দেখুন ঈশ্বর কিভাবে কাজ করেন। উপরে যান, প্রাসাদের মধ্যে দিয়ে যান, শুরু করেন, আর সমস্ত রাজপরিবার বেরিয়ে আসে, তাদের তলোয়ার বের করে আসে, কে সেখানে যাচ্ছে? বললেন, একটি কাটা এবং খড়ের বোঝা, ভিতরে প্রবেশ করো। প্রথম বিষয় আপনারা জানেন, একজন লোক বেরিয়ে এসে বললেন, আপনি কি সেই মহিলা যার জন্য মহামহিম অপেক্ষা করছেন? হ্যাঁ। আর আজ সকালে শিশুটির জন্য স্তন্যদায়ী সেবিকা কি আপনি? হ্যাঁ। বললেন, ঠিক আছে, তাকে ভিতরে নিয়ে আসুন। তাই সে শিশুটিকে ভিতরে নিয়ে আসে, অথবা মাকে ভিতরে নিয়ে আসেন। আর সেই ছোট্ট রাজকন্যা বাইরে আসেন, আর সে বলল, আপনি কি শিশুদের সম্পর্কে কিছু জানেন? সে বলল, হ্যাঁ মহামহিম। সে বলল, এই শিশুটির দিকে দেখুন, সে কি সুন্দর নয়? হ্যাঁ মহামহিম,
হ্যাঁ,
বললেন আপনি কি জানেন কিভাবে একটি শিশুকে দুধ পান করাতে হয়? হ্যাঁ মহামহিম, অবশ্যই। ঠিক আছে, তারা বলল আমি তোমাকে প্রদান করব তোমার মজুরি সপ্তাহে $300। ঈশ্বর কি ভালো নন? আর বললেন, আর তোমার প্রাসাদে সেরা কক্ষ রয়েছে, আর তোমার খাদ্য তোমার কাছে পাঠানো হবে, এমনকি তোমাকে বাইরে এসে তোমার নিজের খাবার রান্না করতে হবে না। বললেন, এখন এখানে শিশুটি সাবধানে থেকো, তাকে ফেলে দিও না। ও, চিন্তা করবেন না, আমি করব না, চিন্তা করবেন না, আমি তাকে ফেলে দেব না। তুমি তার সর্বোত্তম যত্ন নিও, তুমি চিন্তা করো না, আমি করব। সে সবচেয়ে উত্তম যত্নে থাকবে, অবশ্যই। এটা তার নিজের ছিল, দেখুন আমি তাকে সর্বোত্তম যত্ন প্রদান করব। তুমি দেখছো সে একটি সুন্দর শিশু, খুব সুন্দর। সে বলল, ঠিক আছে। মরিয়ম, তার মা এবং ছোট মসির জন্য দরজা বন্ধ হয়ে গেল, আর তখন দরজা বন্ধ ছিল। সে চারপাশে তাকালো, সে বলল, আর সে ভেবেছিল তুমি তার শিশু। হা 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 হা, ও আমার, সে তাকে আদর করে। সে কি করেছিল? যদি সে তাকে রক্ষা করত, সে কি করত? কারণ তিনি এটি তাকে ফিরিয়ে দিয়েছেন, যিনি তাকে এটি দিয়েছেন। আর তিনি কি করেছেন? এটি খুঁজে পেয়েছেন এবং তিনি তাকে রক্ষা করেছেন। এখন আমরা যদি হারিয়ে ফেলি কি হবে? যদি আমরা আমাদের প্রাণকে রক্ষা করি তাহলে কি হবে? আমরা এটা হারাবো। আর যিনি আমাদের এটা দিয়েছেন তাকে যদি আমরা এটা ফিরিয়ে দিই তাহলে কি হবে? আমরা এটা রক্ষা করব। এটা কি ঠিক? আপনাদের মধ্যে কতজন বেদির চারপাশে উঠে এসে প্রার্থনা করতে চান? আপনি কি এটা করতে চান? আপনি কি চান যিশু আপনার যত্ন নিন যেমন তিনি তাদের করেছিলেন? ছোট শিশু কিভাবে? আসুন সকলে ছোট বাচ্চারা, এখন এখানে বেদির চারপাশে জড়ো হই। আপনারা কি এটা করবেন? ঠিক আশেপাশে আসুন, বেদির চারপাশে নতজন হন। আসুন আমরা সবাই প্রার্থনা করি। সকল ছোট বাচ্চারা এখন এখানে এসো। তোমরা কি এই বিষয়ে আমার গল্প পছন্দ করেছো? তোমরা কি এটা পছন্দ করেছো? ঠিক আছে, এখন তোমরা বেদির চারপাশে চলে এসো। এখন এসো, তোমরা সকল ছোট বাচ্চারা এসো, বেদির চারপাশে নতজানু হও। ঠিক সেখানে বেদির উপর হাঁটু গেড়ে বসো। এটাই, তোমরা সকলে পিছনে ছোটরা এখন এখানে এসো, আমরা প্রার্থনা করতে যাচ্ছি। ঠিক আছে, তোমরা এসে প্রার্থনা করতে চাও, উঠে এসে বেদির চারপাশে হাঁটু গেড়ে বসো। সেটা ঠিক আছে, এখন এটা ভালো, সেটা ঠিক আছে। এখন মায়েরা আপনারাও আসতে চান, আর পিতারা আপনারা সবাই করিডোরে নতজানু হতে চান। এখন আমি ছোট বাচ্চাদের এখানে কিছু জিজ্ঞাসা করতে চাই। দেখো, তোমরা কি বিশ্বাস করো যে যিশু তোমাকে মসির মতো ভালোবাসেন? তোমরা কি বিশ্বাস করো যে স্বর্গদূতেরা তোমাদের এইভাবে দেখেন? এখন ঈশ্বর তোমাদের একটি প্রাণ দিয়েছেন, তাই না? এখন তোমরা যদি তোমাদের প্রাণ রক্ষা করো তবে এটির কি হবে? এটা হারাতে যাচ্ছ। কিন্তু তোমরা যদি আজ সকালে এটি যিশুকে ফিরিয়ে দাও তাহলে তোমরা কি করতে যাচ্ছ? এটা রক্ষা করতে যাচ্ছ। তোমরা রক্ষা করতে চাও, এখন তোমরা তোমাদের প্রাণকে রক্ষা করতে চাও, তাই না? আর তোমরা বড় হয়ে সত্যিকারের মা এবং প্রকৃত মহিলা হতে চাও, তাই না? আর প্রকৃত পুরুষ, প্রচারক এবং আরো অনেক কিছু, তোমরা কি সেটা করতে চাও না? এখন যদি তোমরা তা চাও তাহলে তোমরা তোমাদের প্রাণকে যিশুকে দাও। তোমরা যেভাবে এটি করতে পারো তা এখানে। তোমরা বলো, প্রিয় যিশু, এটাই আমার রয়েছে আপনাকে দেওয়ার জন্য, আমার প্রাণ। কিন্তু আপনি মসির মতো আমার উপর নজর রাখুন। এখন যদি আপনাদের মধ্যে কিছু বয়স্ক ব্যক্তিরা এসে নতজানু হতে চান, আপনারাও কিছু মায়েরা হয়তো আজ সকালে আপনি এখানে নতজানু হতে চান, ঠিক আছে, এটা আপনার জন্য খোলা রয়েছে। আপনারা যদি চান আসুন এখানে নতজানু হন, সেটা ঠিক আছে। এখানে একজন মা তার ছোট ছেলেকে নিয়ে আসছেন, অন্য কেউ আসবেন? একজন পিতা, বাবা, আপনারা কেউ যদি আমরামের মতো প্রার্থনাকারী হতে চান আপনিও আসতে পারেন, নতজানু হতে পারেন। মায়েরা, আপনি যদি জোকেবদের মতো হতে চান, কেন, আপনিও আসতে পারেন, নতজানু হতে পারেন। অবশ্যই এটা সবার জন্য, কারণ কি, আপনারও একটি প্রাণ আছে। যদি আপনি রক্ষা করেন কি হবে? এটা হারাবেন। আর যিনি আপনাকে এটি দিয়েছেন তাকে যদি আপনি এটি ফিরিয়ে দেন তবে কি হবে? আপনি এটিকে রক্ষা করবেন অনন্ত জীবনের জন্য, সেটা ঠিক। এখন আপনারা কি জড়ো হবেন না? আপনারা যারা এখন আসবেন, আর আসুন এই ছোটদের সঙ্গে এবং আমাদের সঙ্গে এখন সবার সঙ্গে প্রার্থনা করি। মাতৃ দিবস একটি চমৎকার দিন, আর হয়তো আজ রাতে আমি আমার বিষয় পরিবর্তন করতে পারি এবং আজ রাতে যেতে পারি। এবং সেই মা কি করেছিলেন? সেই মা কিভাবে করেছিলেন? তিনি তার ছোট ছেলেকে সমস্ত ইসরায়েলকে প্রতিশ্রুত দেশে নিয়ে যাওয়ার জন্য শিক্ষিত করেছিলেন। ও, তিনি একজন প্রকৃত মা ছিলেন। তিনি কি প্রকৃত মা ছিলেন না? এখন তোমরাও একজন প্রকৃত মা পেয়েছো, আর মা তোমাদের জন্য প্রার্থনা করছেন। তিনি একজন সত্যিকারের পিতা, আর পিতা তোমাদের জন্য প্রার্থনা করছেন। আর এখন আমরা সবাই একসাথে প্রার্থনা করতে যাচ্ছি, আর আমাদের সাহায্য করার জন্য যিশুর কাছে যাচনা করব। ভাই নেবিল, আপনি কি আসবেন, আমাদের সাথে নতজানু হবেন? আর আসুন আমরা সবাই মাথা নত করি সর্বত্র। এখন বোন গেটি,
This little simple story today
প্রিয় স্বর্গীয় পিতা, আজ এই ছোট্ট সরল গল্পটি চলে যাওয়ার দীর্ঘ দিনগুলির সম্পর্কে, যেখানে একজন সত্যিকারের পিতা এবং মাতা একজন সত্যিকারের বিশ্বাসী আপনার কাছে আসেন এবং তারা আপনার উপাসনা করেন। তারা আপনাকে বিশ্বাস করেছিলেন, সেই সময় দেশে এক দুর্দশা ছিল। আর আমরা কিভাবে জানব যে আজ সকালে এখানে একজন আধুনিক ছোট মসিহ হাঁটু গেড়ে বসে নেই? আমরা কিভাবে জানব যে আজ সকালে এখানে একজন আধুনিক ছোট্ট মরিয়ম নতজানু হয়নি, সেই নারী ভাববাদী? হে পিতা প্রিয়, এই ছোট্ট শিশুরা আপনাকে ভালোবাসে আর তারা এসেছে ক্রুশের কাছে নতজানু হয়ে, স্বীকার করে যে তাদের একটি প্রাণ রয়েছে যাকে অবশ্যই পরিত্রাণ পেতে হবে, আর তারা এখন এটি আপনাকে দিচ্ছে। কারণ আমরা সবেমাত্র আপনার বাক্য পড়েছি, যদি তোমরা তা হারাও তবে রক্ষা করবে, আর যদি তোমরা এটি রক্ষা করো তবে তোমরা এটি হারাবে। আর পিতা, তারা তাদের প্রাণকে নিজেদের মধ্যে রাখতে চায় না, তারা নিজেদের জন্য বাঁচতে চায় না, তারা তাদের প্রাণ আপনাকে দিতে চায় যাতে এটি প্রদান করার মাধ্যমে তারা অনন্ত জীবন খুঁজে পায়। প্রদান করুন, এটি প্রদান করুন প্রভু। বেদির চারপাশে এই সমস্ত ছোট ছেলে এবং মেয়েদের আশীর্বাদ করুন। আজ সকালে এখানে থাকা মা এবং পিতাদের আশীর্বাদ করুন। ও আপনার প্রেমময় অনুগ্রহ এবং করুণা তাদের সকলের উপর বর্ষিত হোক। আমাদের ক্ষমা করুন প্রভু, আমাদের সমস্ত পাপ এবং ত্রুটিগুলি থেকে, আমাদের মধ্যে থেকে অসুস্থতা দূর করুন। স্বর্গদূতদের প্রেরণ করুন। হালেলুইয়া! ঈশ্বর, আপনি যিনি গ্যাব্রিয়েলকে আদেশ দিয়েছিলেন এবং 10,000 স্বর্গদূত পদযাত্রায় গিয়েছিলেন, আজ সকালে যখন এই দরিদ্র ছোট্ট বাচ্চাদের এই বেদির সামনে হাঁটু গেড়ে বসে থাকতে দেখেন, তখন আরো কত স্বর্গদূত আসেন চারপাশে। এই বেদির উপরে এবং এই গির্জার মধ্যে ঈশ্বরের দূতগণ দাঁড়িয়ে আছেন। লিপিবদ্ধকারী স্বর্গদূত এখানে আছেন, একটি পুস্তকে তাদের নাম লিখছেন। তারা তাদের প্রাণ হারাচ্ছে যাতে তারা খ্রিস্টের মধ্যে এটি খুঁজে পেতে পারে। এটা প্রদান করুন প্রভু। এই দিন থেকে, এখন থেকে তাদের ছোট্ট জীবন মধুর এবং নম্র হয়ে উঠুক। তারা যেন তাদের পিতা মাতার এবং তাদের স্বর্গীয় পিতার বাদ্য সন্তান হয়। যেদিন আপনি তাদের গৃহে ডাকেন, তাদের ছোট চক্রে প্রতিটি ঘূর্ণির মধ্যে দিয়ে তাদের পথ প্রদর্শন করুন। প্রতিবার যখন এটি ঝোপের মধ্যে আটকে যায়, ঈশ্বরের দূতেরা যেন এটিকে ঈশ্বরের প্রেমের প্রবাহিত স্রোতে ঠেলে দেয়। এটা প্রদান করুন প্রভু। আর পথের শেষে তারা যেন একটি প্রেমময় গৃহ খুঁজে পায়, আর তাদের মা এবং তাদের প্রিয়জনেরা সেখানে মহিমায়, যেখানে ঈশ্বর স্বাগত জানাতে দরজায় দাঁড়ান, সেই দিন এটা প্রদান করুন পিতা। আমাদের সমস্ত পাপ এবং অপরাধ ক্ষমা করুন, আর আজ থেকে আমাদের সম্পূর্ণ আপনার হতে সাহায্য করুন। আমরা এই ছোট্ট শিশুদের এখন আপনার হাতে সমর্পণ করি, আর এই মায়েরা তাদের সঙ্গে প্রভু, যেন এই মাতৃ দিবসে তারা সঠিক ধরনের মা হন। এই স্মরণীয় সময় যা মায়েদের দেওয়া হয়েছে, আর তারা এই দিন থেকে আরো ভালো মা হতে পারে, শিশুরা ভালো সন্তান হোক, আমরা সকলে ভালো হতে পারি প্রভু, এবং আরো বেশি করে আপনার সেবা করতে পারি। এটা প্রদান করুন পিতা, কারণ আমরা এটি যিশুর নামে চাই, আমেন। এখন আসুন একটি ছোট কোরাস গাই। তোমরা কি বিশ্বাস করো যে যিশু তোমাদেরকে রক্ষা করেছেন? তোমরা কি চাও যিশু এখন তোমাদের উপর নজর রাখুন? যখন তোমরা উঠে দাঁড়াও তার কাছে, তোমাদের হাত উপরে তুলে এখন এইভাবে, আমি চাই তোমরা বাবা ও মা এবং তাদের সকলের কাছে ফিরে যাও। এই দিকে ঘুরে এখন এখানে দেখো, মা ও বাবা, তোমরা সকলে ছোট মেয়েরা এবং ছেলেরা উঠে দাঁড়াও। এখন কতজন যিশুকে তোমাদের ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করো, আর তোমরা এখন থেকে যিশুকে বিশ্বাস করতে যাচ্ছ তোমাদের যত্ন নেওয়ার জন্য, যেমন তিনি ছোট মসির সাথে করেছিলেন। এসো, তোমাদের হাত যেতে দাও, তোমাদের প্রত্যেকে, সেটা ঠিক আছে। এখন কি হয়েছিল, আপনারা যদি আপনাদের প্রাণকে রক্ষা করেন, আপনারা কি এটা হারাবেন? কিন্তু আপনারা যদি এটা যিশুকে দেন তাহলে কি হবে, আপনারা এটা রক্ষা করবেন। এখন যদি আজ সকালে যিশু আপনাকে গ্রহণ করে থাকেন, আর আপনি এখন যিশুর, তাই না? আপনারা যিশুর ছোট ছেলে এবং মেয়ে। এখানে চোখে জল নিয়ে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট ব্যক্তিদের দেখুন, আমাকে বলুন, ঈশ্বর সেটি জানেন না, আমেন। আগামীকালের নারী ও পুরুষ দাঁড়িয়ে আছে। ও, আমি যিশুকে কত ভালোবাসি, এখন আসুন আপনারা সকলে এখন আমাদের হাত উপরে করে, এটা কি সুন্দর না? এখন যিশু পৃথিবীর ছোট শিশুদের ভালোবাসেন। আমাদের সুর দিন বোন, এখন আপনারা সবাই এদিকে ঘুরে দাঁড়ান। আমার কাছে তোমরা ছোট মেয়েরা, আমি গাইতে চাই যিশু বিশ্বের ছোট শিশুদের ভালোবাসেন। এটা কতজন জানেন? ঠিক আছে, আসুন এখন গান গাই। এখন আপনারা সবাই এখন সেনাবাহিনীতে আছেন, আপনি কি সেটা জানেন? আপনি কি জানেন আপনি ঈশ্বরের সেনাবাহিনীতে আছেন? এখন আপনি এখন আমার দিকে দেখুন, আর এখন আমার সাথে এটি গান করুন, কারণ আপনারা এখন সৈনিক। আপনারা কি সেটা জানেন? ক্রুশের সৈন্যরা। এখন আমি কখনো যাত্রা করব না, আপনারা কি জানেন? ঠিক আছে, ঠিক আছে। অনেকদিন আগে পুরনো সানডে স্কুলের গান আমি শিখেছিলাম, এখন আপনারা এখন আমার সাথে। এখন আমার সাথে আসুন, এখন সকলে একসাথে, এখন তুমি কি বিশ্বাস করো যে তুমি নিজে গান গাইতে পারো? এখানে এসো লাস্তি, এখানে এসো। এখন আমি চাই তোমরা সবাই আমার মতো একই অঙ্গিভঙ্গি করো। এখানে বেদির পিছনে এসো, এখন এসো, ঠিক এখানে এসো। তোমরা প্রত্যেকে আমি যেখানে আছি এখানে উপরে চলে এসো, দেখো এখানে মার্চ করো, কেউ বেদি থেকে দূরে থেকো না, আমার সঙ্গে এখানে এসো। এটাই ঠিক, ঠিক এইভাবে, এখন এইভাবে ঘুরে দাঁড়াও, এই শ্রোতাদের দেখো এইভাবে। এটাই আমি আপনাদের দেখাতে চাই যে ছোট ছোট ছেলে এবং মেয়েরা যিশুকে জানার পর তারা কি করে। এখন এখানে ফিরে এসো ছেলেরা এবং মেয়েরা, এখন তোমরা এটাই, এখন সেখানে দেখো। এখন যখন আমি বলি আমি কখনো সেনাবাহিনীতে অগ্রসর হতে পারি না, পদাতিক বাহিনীতে অগ্রসর হই, তোমরাও অগ্রসর হও। যখন আমি বলি আমি অশ্বারোহণে করতে পারি না, আপনিও একই কাজ করুন যা আমি করি। এখন আমার থেকে দূরে থাকো, একদম পিছনে জায়গা তৈরি করো, পিছনে পিছনে। এখন তোমরা প্রস্তুত? এখন এসো, এটি গাই। আমেন। শুধু স্থির থাকো, কতজন এটা ভালোবাসেন বলুন আমেন। এখন স্বর্গীয় পিতা, আজ এই ছোট্ট শিশুদের আশীর্বাদ করুন। তারা আপনার প্রভু, তারা আপনার কাছে তাদের জীবন দিয়েছে, তারা মসির ছোট গল্প শুনেছে এবং আপনি কিভাবে তাদের রক্ষা করেছিলেন। তারা একজন ভালো মা এবং একজন ভালো বাবার কথা শুনেছে, যিনি তাদের সাহায্য করেছিলেন এবং তাদের বড় করেছিলেন। আর তাই এই ছোট্ট বাচ্চাদের ভালো মা এবং বাবা রয়েছে। আর আমি প্রার্থনা করি পিতা, আপনি তাদের উপর নজর রাখবেন এবং সময়ের স্রোতে তাদের পরিচালনা করবেন, এবং ঈশ্বরের দূতগণ তাদের রক্ষা করুন, প্রদান করুন, আর তারপর গ্রহণযোগ্য প্রান্তে থাকুন। শেষ সময়ে তাদের গ্রহণ করার জন্য প্রভু আপনার রাজ্যে আমরা খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। এখন তোমরা তোমাদের আসনে ফিরে যেতে পারো এবং বাবা এবং মাকে বলতে পারো তোমাদের কতটা ভালো লাগছে, আমেন। তাদের বিচরণকালে তারা পরিচালিত হইল, আপনারাও এটা জানেন। Oh. সকলে আজ সকালে কতজন অসুস্থ এবং প্রার্থনা চান আপনাদের হাত দেখা যাক। যেহেতু আমরা একটু দেরি করে ফেলেছি, হয়তো আমরা আমাদের নিরাময় সভা আজ রাত পর্যন্ত বন্ধ রাখব আর এখন শুধু প্রার্থনার একটি শব্দ প্রদান করব, কারণ আমাদের একটু দেরি হয়ে গেছে। আপনারা কি ছোট গল্পটি উপভোগ করেছেন? আপনারা কি মনে করেন এটা ছোট বাচ্চাদের জন্য ভালো ছিল? হ্যাঁ, আমরা তাদের অনেক সময় ছেড়ে দিই, আমাদের এটা করা উচিত নয়। দেখুন, আমি কখনোই সানডে স্কুল পড়াবার সুযোগ পাইনি আর আজ সকালে তাদের সাথে কথা বলার সময় ছিল। আমি তোমাদের ক্লান্ত করতে চাইনি, কিন্তু আমি তোমাদেরকে এই ছোট্ট গল্পটি বলতে চেয়েছিলাম। মনে রাখবে ছোট বাচ্চারা, এটি একটি ছোট গল্প নয় যা তোমরা কোথাও পড়ে থাকো। এটা সত্য, এটাই সত্য, ঈশ্বর সেটা করেছেন আর তিনি এখন তোমাদের সঙ্গে আছেন। ঠিক আছে, আসুন এখন মাথা নত করি। যখন আমরা আমাদের বিদায়ের গান গাই, ধীরে ধীরে তোমার সঙ্গে যিশু নাম লও, প্রত্যেক শত্রুর হাত হইতে ঢাল সরো। ঠিক আছে।